আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই পৃথিবীর সকল মুসলিম ভাই বোন, আমাদের লিসনার্স এবং সকল ভাই বোনদের জানাই পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কোরবানি, আমাদের ইবাদত, আমাদের তওবা এবং সকল নেক আমল কবুল করেন। ঈদের এই রাত একটি পবিত্র রাত, একটি নীরব রাত। দিনভর মানুষের কোলাহল, হাসি, আনন্দ, কুরবানি করার ব্যস্ততা, আত্মীয়দের আনাগোনা, সবকিছু ধীরে ধীরে থেমে গেছে। এখন শুধু নিস্তব্ধতা চারিদিকে। ঘড়ির কাঁটা এখন রাত 11:59। এই সময়টাতেও অধিকাংশ মানুষ গভীর ঘুমে ডুবে যায়। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি হয়েছে যারা ঠিক এই সময়ই জেগে ওঠে। আপনি হয়তো তাদের দেখতে পান না, কিন্তু কখনো কি অনুভব করেছেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া, খালি ছাদে কারো হেঁটে যাওয়ার আওয়াজ, অথবা এমন এক অনুভূতি যেন কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আপনাকে দেখছে। অনেকে এসবকে কল্পনা বলে, কেউ বলে মনের ভুল। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের দৃষ্টির আড়ালে এমন এক জগৎ রয়েছে যাদের অস্তিত্ব সম্পূর্ণ সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ এই পৃথিবীতে শুধু মানুষই নয়, আরো এমন সৃষ্টি আছে যারা আমাদের আশপাশেই অবস্থান করে। আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহের মতো চলাচল করে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত হলে তোমরা তোমাদের শিশুদের বাইরে যেতে বাধা দাও, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। ভাবুন একবার, 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই সময় সম্পর্কে সতর্ক করেছেন। সেই সময়টাতে আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়। কেউ মাঝরাতে শুনছে অদ্ভুত কান্নার শব্দ, কেউ শুনছে কণ্ঠস্বর যা কোনো মানুষের না, কেউ দেখেছে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা কালো ছায়া, আবার কেউ অনুভব করছে তার ঘরের ভেতর সে একা ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ঘটনাগুলোর অনেকগুলোই বাস্তব। আমাদের অনুষ্ঠানে আবারও বলছি, কোনো কাল্পনিক গল্প বলা হয় না। এখানে কোনো বানানো হরর নেই, কোনো সিনেমার স্ক্রিপ্ট নেই। এখানে তুলে ধরা হয় বাস্তব ঘটনা, কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা যেগুলো মানুষের নিজের জীবনে অনুভব করেছে। কিছু ঘটনা এতটাই ভয়ঙ্কর যে আজও সেই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। কারো ঘুম হারাম হয়ে গেছে, কারো জীবন বদলে গেছে চিরতরে। আবার কেউ আজও জানে না সেই রাতে সে আসলে কি দেখেছিল। হয়তো আজকের রাতটাও এমন একটি রাত, এই কারণেই ইসলাম আমাদের সবসময় আল্লাহকে স্মরণ করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকারী নিযুক্ত হবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। আরেকটি হাদিসে এসছে, তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা প্রতিদিন তিলাওয়াত করো, কারণ যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘরে প্রবেশ করতে পারে না। তাই আজকের এই রাতের প্রতিটি ঘটনা শোনার আগে নিজেকে আল্লাহর জিকির দিয়ে নিরাপদ করুন। আয়াতুল কুরসি পড়ে নিন, সূরা ফালাক পড়ে নিন, সূরা নাস পড়ে নিন, কারণ আমি জানি না অন্ধকারের কোন কোণে কি লুকিয়ে আছে। আমি ডক্টর আলিফ, আপনারা সবাই শুনছেন ভৌতিকতা। এখানে প্রতিটি ঘটনা বাস্তব, প্রতিটি অনুভূতি সত্য, আর প্রতিটি রাত নিয়ে আসে নতুন এক অভিজ্ঞতা। তাই যদি আপনার দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন আপনি, যদি একা ঘরে বসে থাকেন, যদি অন্ধকারকে ভয় পান, তাহলে এখনই ফিরে যান। কারণ আজকের ঈদের রাতে হতে পারে আপনার জীবনের একটি ভয়ঙ্কর রাত, হতে পারে ভৌতিকতা সত্ত্বে একটি ভয়ঙ্কর রাত। সুতরাং লাইট বন্ধ করুন, ঘরের দরজা ভালো করে দেখে নিন, হেডফোনটা ঠিক আছে কিনা পরে নিন, আর সম্পূর্ণ নীরব হয়ে যান। কারণ কখনো কখনো আমরা যাদের দেখতে পাই না, তারাও খুব কাছ থেকে আমাদেরকে দেখছে। শুরু হচ্ছে ভৌতিকতা। অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। কিছু দরজা আছে যেগুলো খোলা উচিত নয়, কিছু আওয়াজ আছে যেগুলোর উত্তর দেওয়া উচিত নয়, আর কিছু রাত আছে যে রাত মানুষকে বদলে দিতে পারে। আজকের ঘটনা পাঠিয়েছেন এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষদের মতো নন। তিনি রাত কাটান কবরস্থানের পাশে, অন্ধকার, নিস্তব্ধতা আর মৃত মানুষদের খুব কাছাকাছি। দিনের আলোতে যে জায়গায় মানুষকে স্বাভাবিক মানুষ স্বাভাবিক মনে করে, কিন্তু রাত হলেই সেই জায়গাটা বদলে যায়, আর সেই পরিবর্তন তিনি বহুবার নিজের চোখে দেখেছেন। তার নাম মাওলানা ইউসুফ। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটি মসজিদে তিনি দায়িত্ব পালন করছেন, এবং সেইখানে দায়িত্ব পালন করাটাও তার নিজ ইচ্ছাগত। মাওলানা হয়েছেন তিনি, তার দায়িত্ব পালন করার কথা ছিল কোনো বড় মসজিদে, বাংলাদেশের কোন একটা অঞ্চলের বড় একটি মসজিদের খতিব হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এই ছোট্ট মসজিদটি পছন্দ করেছেন। মসজিদের এক পাশে সাধারণ কবরস্থান, ওর অন্য পাশে একটি মাঠ, যে মাঠে নতুন দেয়াল দেওয়া হয়েছে, যেখানে বহু বছর আগে থেকেই বেওয়ারিশ লাশ দাফন করা হতো, তবে এখন করা হয় না। এটা নতুন কবরস্থানের নতুন একটি এক্সটেনশন বলা যেতে পারে। তিনি বলেন, রাত গভীর হলে কবরের ভেতর থেকেও শব্দ আসে, ফিসফিসানি, কান্না, যাই হোক, শব্দ মানুষের না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তিনি এই সংকেত বুঝতে পারেন এক অদ্ভুত সত্তার সাহায্যে। তিনি আজ শোনাবেন একটি ঘটনা। তিনি বলেছেন, এই ঘটনাটা যেভাবে তিনি বলছেন এভাবে তার বলার কথা না, তবে তিনি ঘটনা এখন থেকে প্রায় সময় একটু এক্সটেন্ড করে পাঠাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মাওলানা ইউসুফ। আজ আমি আপনাদের একটি ঘটনা বলব, যে ঘটনাটা আমার জীবনের কয়েকটা ঘটনার মধ্যে একটি। আমি জানি সব মানুষ বিশ্বাস করবে না, অনেকে বলবে এগুলো কল্পনা, অনেকে বলবে এগুলো রূপকথার গল্প, কেউ বলবে মানসিক সমস্যা, কিন্তু আমি যা বলবো তার প্রতিটি অংশ আমি নিজের জীবনে অনুভব করেছি। আমি আগের থেকেই বলছি যে বাংলাদেশে আমি প্রত্যন্ত একটি গ্রামের কোন একটা মসজিদ, এমন একটা এলাকা, এই মসজিদটাকে পছন্দ করার কারণ হচ্ছে, হয়তো পরে বলবো, ওই জায়গাটা সন্ধ্যার পর পুরো পৃথিবী যে বদলে দেয়। চারিদিকে শুধু ধান খেত, মাঝে মাঝে বড় বড় গাছ, কাঁচা রাস্তা, দূরে কয়েকটা টিনের ঘর, আর পুরো গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট মসজিদ। এই মসজিদটিতে আমি প্রায় 4 বছর ধরে আছি। আমি মূলত মসজিদের দেখাশোনা করি, আজান দেই, নামাজ পড়াই, মক্তবের বাচ্চাদের কুরআন শেখাই। মসজিদটা ছোট হওয়ায় আলাদা কোনো থাকার ঘর ছিল না, তাই আমি মসজিদের ভেতরেই থাকতাম। মসজিদের ডান পাশে ছিল একটা সাধারণ কবরস্থান, যেখানে গ্রামের মানুষদের দাফন করা হতো, আর বাম পাশেই মসজিদের এক্সটেন্ডেড একটি বড় খালি মাঠ, কিন্তু জায়গাটা আসলে খালি ছিল না। অনেক বছর আগে সরকার এখানে বেওয়ারিশ লাশ দাফন করত। চাকরি যখন আমি নেই, তখন মসজিদ কমিটির লোকজনরা এগুলো আমাকে বলেনি, তবে এখানে আসার আগে থেকে আমি জানতাম। আচ্ছা, বেওয়ারিশ লাশ দাফন হতো, যেসব লাশের পরিচয় পাওয়া যেত না, যাদের খুঁজতে কেউ আসত না, ওই কবরস্থানে কখনো মানুষ এসে জিয়ারত করত না, বলা যেতে পারে জিয়ারতহীন কবরস্থান, অথবা যেসব মৃত্যুর পেছনে ভয়ঙ্কর রহস্য ছিল, সেই লাশগুলো এমন এনে রাতের বেলা অন্ধকারে এই মাঠে কবর দেওয়া হতো। এই রাতে এই কবরস্থানে কখনো দিনে কবর হতো না, পরে নতুন বাউন্ডারি করে আসলে জায়গাটা আলাদা করা হয়। কিন্তু গ্রামের বয়স্ক মানুষগুলো বলতো, মাটি আলাদা করলে সবকিছু আলাদা হয় না। প্রথম প্রথম আমি আসলে এসব কথায় তেমন গুরুত্ব দেই নাই, কারণ আমাকে গোছাতে হয়েছিল। আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিলাম। ছোটবেলায় আমি গাছ থেকে পড়ে ভয়ঙ্করভাবে পা ভেঙে ফেলেছিলাম। আসলে সেই ঘটনার পর থেকে আমার জীবনে অদ্ভুত কিছু জিনিস ঘটতে শুরু করে, যা আমি আপনাদের পরে আবার বলবো। বলা যেতে পারে একটি প্রিকুয়েল। রাতের বেলা জানালার পাশে কারো ছায়া দেখতাম, আমি খালি ঘরে হাঁটার শব্দ পেতাম, আমি ঠান্ডা বাতাস পেতাম, আর একটা অদ্ভুত অনুভূতি হতো। 8 বছর বয়সে মনে হতো যেন কেউ আমাকে সবসময় দেখছে। অনেক বছর পরে আমি বুঝতে পারি সেটা রাহমত। আমি জানি না সে কি, জিন, অন্য কিছু, তবে এতটুকু বলতে পারি সে আমাকে কখনো ক্ষতি করেনি, বহুবার বিপদ থেকে বাঁচিয়েছে, হয়তো আল্লাহ প্রদত্ত। আমি তাকে মানুষের মতো স্পষ্ট দেখি না, তবে সে আমাকে সবসময় সংকেত দেয়। যেমন আমি কাজ করছি মসজিদের ভেতর, খাচ্ছি, মসজিদের বাতিটা মিটমিট করা শুরু করল, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, অথবা মাটিতে 3 বার টোকা পড়ার শব্দ পাচ্ছি, টক টক টক। এই শব্দ হলে আমি বুঝি রহমত আশেপাশে আছে। আমার ধারণা তার বয়স প্রায় 500 বছরের কাছাকাছি, কারণ তিনি আমাকে একবার একটা সংকেত দিয়েছিল যেখানে লেখা ছিল 500। কয়েকবার সে হঠাৎ চলে গিয়েছিল, একবার তো প্রায় 1 বছর কোনো সংকেতই পাইনি, কিন্তু অদ্ভুতভাবে সে আবার ফিরে আসে। কেন আসে সেটা আমি আজও জানি না। যাই হোক, মসজিদে আসার প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল। আমার খুব সুন্দর লাগত জায়গাটা, কিন্তু রাত হলেই পুরো পরিবেশ বদলে যেত, বিশেষ করে এশার নামাজের পর। যখন গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ত, তখন পুরো এলাকা এতটাই নীরব হয়ে যেত যে নিঃশ্বাসের শব্দটাও শোনা যেত। আমি প্রায়ই গভীর রাতে কবরস্থানের পাশে কোরআন তেলাওয়াত করি, কারণ কবরস্থানে বসলে আমার মনে হয় মানুষ দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে, এবং কবরস্থানে বসলে আমি বুঝতে পারি এই দুনিয়াটা খুবই ক্ষীণ। এক রাতে, হয়তো রাত 2 হবে, চারিদিকে হালকা কুয়াশা, আর দূরে আমি শেয়ালের ডাক শুনতে পাচ্ছি। রাতের বেলা দূরে 2 জিনিস শোনা যায়, এই হয়তো শিয়ালের ডাক, না হয় দূরে কোথাও ওয়াজ মাহফিল হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়ছিলাম সেদিন, হঠাৎ আমার মনে হল কেউ যেন মাটির নিচে থেকে আঁচড়াচ্ছে, এই টাইপের শব্দ। আমি তেলাওয়াত থামিয়ে কান পেতে শুনলাম, আবার মনে হচ্ছিল কেউ ভেতর থেকে মাটি আছড়িয়ে সরানোর চেষ্টা করছে। আমার শরীর তখন ঠান্ডা হয়ে যায়। আমি ভাবলাম হয়তো কোনো শেয়াল, শেয়াল ভেতরে বাসা বাঁধে কবরের ভেতরে। তাই কবর দেওয়ার পরে আপনারা সবাই গ্রামের বাড়িতে দেখতে পারেন যে কবর দেওয়ার পরেই সেখানে চারিদিকে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়, কিন্তু বাউন্ডারি উপর দিয়ে দিই, ভেতর দিয়ে তো দেওয়া যায় না, কিন্তু শেয়াল কি করে, ভেতর দিয়ে ঢুকে যায়। দেখা যায় যে জমির আরেক পাশ দিয়ে গর্ত করে ঢুকেছে, কখনো বুঝিও নাই, উপর দিয়ে ঘাসপালা পচে হয়ে গেছে, কিন্তু ভেতর দিয়ে সুরঙ্গ পথ করে তারা কবরের ভেতরে যেয়ে এই লাশগুলো খায়। কিন্তু না, শব্দটা আসছিল মাটির ভেতর থেকেই। তারপর আমি এমন একটা শব্দ শুনি যেটা ভুলতে পারিনি, খুব নিচু স্বরে কান্না, যেন কেউ দম বন্ধ হয়ে আসছে এরকম ভাবে কাঁদছে। আমি আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়া শুরু করি, আমাকে আমার শরীর বন্ধ করতে হবে। ঠিক তখনই হঠাৎ পুরো বাতাস থেমে যায়, গাছের পাতাও নড়ছিল না। তারপর একটা কবর, কর্নারের একটা কবর থেকে মাটি হালকা কেঁপে ওঠে। আমি স্পষ্ট দেখছি মাটিটা উপরের দিকে উঠছিল, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। আমি ভয় পেয়ে মসজিদের ভেতরে আসি। আসলে ভয়টা মনের ভেতরে লাগছিল, আমি চাই না যে আমি শরীর বন্ধের আগেই আমার সাথে কোনো কিছু ঘটে যাক। কিন্তু সেদিনের পর থেকে প্রায় প্রতি রাতেই কিছু না কিছু ঘটতে শুরু করে। কখনো ফিসফিস শব্দ, কখনো কবরস্থানের ভেতরে কাদা মাটি থাকলে যেভাবে হাঁটলে শব্দ হয় সেরকম হাঁটার আওয়াজ, কখনো মনে হতো কেউ কবরের মাঝখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, এক রাতে আমি স্পষ্ট দেখলাম পুরনো বেওয়ারিশ কবরের মাঠে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, অনেক লম্বা, অস্বাভাবিক লম্বা। সেই পুরনো বেওয়ারিশ কবরস্থানে এখন নতুন করে কর্নার দিয়ে কবর দেওয়া শুরু হয়েছে, কিন্তু সেটা আমাকে খুব ভালোভাবে অ্যাট্রাক্ট করল। আমি তাকাতেই সেটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক কয়েক মাস পর একদিন আসরের ওয়াক্ত শেষে মসজিদে কোনো একটা দল আসছে বা কয়েকজন এসছে, তাদের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে মসজিদের বাইরে একজন মহিলা আমার কাছে আসে। মহিলা বেশ পর্দানশীল একজন মহিলা, তার সাথে তার স্বামী আর তার দুই সন্তান। মহিলাকে দেখে আমার অদ্ভুত লাগছিল। মহিলার নিজ চোখে নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, কাঁদতে কাঁদতে বলছিল, আমার কাছে আমি একজনের কাছে গিয়েছিলাম, তিনি আপনার কথা বলেছে, হুজুর আমাদের একটু বাঁচান। তো উনি যখন এক ইনস্ট্যান্স আমার কাছে আসে, আমি বুঝেছিলাম গ্রামের অনেক মানুষই আমার কাছে আসে একটু পড়া পানি নেওয়ার জন্য, একটু দোয়া পড়ে দেওয়ার জন্য। তো উনি যখন বললেন আমাদের বাঁচান, আমি ভেতরে ভেতরে চিন্তা করে নিয়েছিলাম হয়তো কোনো একটা কিছু, কারণ কয়েকদিন আগে আমি একটা সাইন পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে আসলে বলতেই পারছিল না, এতটাই ভেঙে পড়েছে সে আমাকে দেখার পর। উনি বলতে শুরু করল, আমি সবসময় পোষা গন্ধ পাই হুজুর, কান্না করে বলছিল। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো শারীরিক সমস্যা, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা অন্যরকম, কারণ গন্ধটা সেই শুধু পেত, অন্য কেউ পেত না। সে বলল, হুজুর রাইত হইলে মনে হয় আমার ঘরের কোনায় দাঁড়ায় কে জানি দাঁড়ায় থাকে। আমার এই স্বামীরা শুরুতে স্বাভাবিক মানুষ ছিল, নামাজ পড়ত, কাম করত, এই কয়েক মাস ধরে যায় নেশা করা শুরু করছে, নেশা করে ঘরের সবকিছু ব্যথা শুরু করছে, রাইত হইলে বাইরে জায়গা, রাতের বেলা বাসায় ফিরত এক একা কথা কইত, চিৎকার করতো, আমারে মারত, আমার দুই সন্তান আছে হুজুর, সবসময় অসুস্থ থাকত, একজনের জ্বর থাকতো আর একজনের শ্বাসকষ্ট। আমার শুনেন ঘটনা, আমার একটা ঘটনা ঘটছে হুজুর, আমার ছোট্ট ছেলেটা পুকুরে পইড়া মারা গেছে, সবাই কইছে এই পোলাটা আমার সাঁতার জানত, আর সেই ওইদিন পুকুরের দিকে যাই নাই, তাহলে আমার পোলাটা কেমনে মরল পুকুরের মধ্যে। মহিলাটা কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমার উপর কিছু করছে কেউ, আমি শুয়োর আমার উপর কেউ কিছু করছে। আমি সেদিন কোনো কিছুর উত্তর দেইনি, কিন্তু মহিলার কাছ থেকে তার নাম এবং তার বাবার নামটা নিয়েছিলাম। সেই রাতেই আমি আমার কিছু আমল করি, কবরস্থানে বসে সুরা বাকারা পড়ছিলাম, হঠাৎ মাটিতে তিনবার শব্দ হল, টক টক টক। আমি বুঝলাম রহমত এসছে। ঠিক তখনই পুরনো কবরের মাঠের দিকে পচা গন্ধ আসতে শুরু করে আমার নাকে, একই গন্ধ যেটার কথা মহিলা বলছিল। এইসব ঘটনার সময় আমার শরীর কাঁপে। তার মনে হল কবরগুলোর মাঝখান দিয়ে কেউ ধূপ ধূপ করে হাঁটছে, আসলে কাউকে দেখা যাচ্ছিল না। আমি চোখ বন্ধ করে তিলাওয়াত করতে থাকি এবং আমার মাথায় একটা অনুভূতি আসে, কবরে কি কিছু করা হয়েছে। আমি পরদিন সেই বাড়িতে যাই। সেই বাড়িতে যাওয়ার পর আমি বাসাতে ঢুকতে পারছিলাম না, পুরো বাসাটা কেমন জানি একটা আবরণের মধ্যে লাগছিল আমার কাছে। আমি যখন হাঁটছিলাম আমার পায়ের নিচ থেকে রক্তর উপর পাড়া লাগছিল, খুব বাজেভাবে কেউ তাবিজ করেছে। কবরস্থান থেকে মাত্র আধা মাইলের মধ্যে তার বাড়ি, তাই সেই মহিলার বাড়ি। সেই মহিলার বাড়ি বেশ বড় উঠান সহ, এখন শুধু ওই জায়গাটা বিক্রি করাই বাকি ছিল, মানে তাদের বিক্রি করতে করতে অবস্থা একদম শেষের দিকে চলে গেছে। আমি সেই বাড়ি থেকে কিছু মাটি নিয়ে আসি এবং ওই মহিলাকে বলি যে আপনি শুধু এই আমলগুলো করতে থাকবেন, এই আমলগুলো আজকে রাতের থেকে শুরু করবেন, এবং আপনার স্বামী যেন বাইরে যেতে না পারে আজকে কোনোভাবেই। সেটা করার জন্য আপনি কারো সাহায্য চাইলে নিতে পারেন, যদি পারেন তাহলে আশপাশের মানুষের সাহায্য নিন। তো মহিলা বলেছেন, না আমি আশপাশের মানুষের সাহায্য নিব না, আমার স্বামীর অবস্থা খুব ভালো ছিল, এটা আশপাশের মানুষ থেকেও কেউ করতে পারে, আপনি দয়া করে আমাকে বলবেন এটা কে করেছে, যদি কেউ তাবিজ করে থাকে আমি আমার ভাইকে নিয়ে আসব, ওরা আমাকে সাহায্য করবে। তো ওই যে হাজবেন্ড ছিল, স্বামী ছিল, তার আবার বাবা মা কেউ ছিল না, এবং উনি ছিলেন বাবা মার একমাত্র সন্তান, এবং এই মহিলা ছিল তার স্ত্রী। তো আমার তো অনুভূতি তখন চলে এসছে যে কবর থেকে কিছু একটা করা হয়েছে, অনেক আগেই করা হয়েছে, আমার আসার আগেই করা হয়েছে, আমি বুঝতে পারলাম, এবং এটা ওই কবরের ভেতরে পুঁতে রাখা হয়েছে। পরদিন গভীর রাতে আমি সেইখানে যাই, আমার হাতে টর্চ ছিল, আমার কোরআন শরীফ সাথে ছিল, চারিদিকে এমন নিরবতা ছিল যেন পুরো পৃথিবী মরে গেছে। আমি পুরনো বেওয়ারিশ কবরস্থানের কর্নারগুলো দিয়ে হাঁটছিলাম, সেখানে কবরের ঢিবি বোঝা যায় না, আপনি সাধারণ ঘাসের উপর হাঁটছেন না কবরের উপর হাঁটছেন। হঠাৎ একটা কর্নারের সামনে, কর্নারে যে আমি দাঁড়িয়ে যাই, কারণ সেখানের মাটি আমার অন্যরকম লাগছিল, নরম লাগছিল, ভেজা লাগছিল এবং দুর্গন্ধময় লাগছিল। ঠিক তখনই আমার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, যেও না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তারপর মাটির নিচ থেকে কান্নার শব্দ আসতে শুরু করল, যেন কেউ জবাই করছে কাউকে, কত কত করে শব্দ আসছে মাটির নিচ থেকে, মাটির নিচে কেউ ধস্তাধস্তি করছে। আমি আমার মতো আমল করতে শুরু করলাম, কোরআন শরীফের আয়াত পড়তে থাকলাম, হঠাৎ মাটির একটা অংশ ধসে পড়ল, বুঝে গেলাম আমি আমার কাজের অলমোস্ট শেষের দিকে। ভেতর থেকে বের হয়ে আসলো কাপড়ে মোড়ানো একটা জিনিস, খুলতেই দেখি কালো সুতা, মানুষের চুল আর একটা ছোট্ট বাচ্চার ছবি। সেই ছবিটা খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক, অদ্ভুতভাবে কিছু লেখা ছিল সেই ছবিটার উপর, আর চারিপাশ থেকে শুধু শব্দ আসছিল, যেন এই শব্দগুলো শুধু আমার জন্য আসছিল। মনে হচ্ছিল আমার সামনে এখনই খুব বড় সড়ো একটা বিদ্যুৎ, যেটা বলে যে বিদ্যুৎ বিভ্রাট, যে বলে না যে বিদ্যুৎ চমকিয়েছে অথবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়, ঠিক এরকম একটা শব্দ আমার, এরকম কিছু একটা আমার সামনে আসবে। আমি সেটা, ওই মরানো জিনিস যেটা আছে সেটা খুলি, এবং এটাকে নষ্ট করাই আমার দায়িত্বের উদ্দেশ্য ছিল। আমি বুঝতে পারি যে এটার কারণে বিপদ নেমে এসেছে, এবং এই জায়গাতেই অনেক ঘটনা আছে যেগুলোর কারণে আমার এই মসজিদে আসা। চিন্তা করছিলাম আর আসছিলাম, সেই রাতেই তাবিজটা নষ্ট করি। এরপরে আমি আর সেই বাড়িতে যাইনি। প্রায় মাস খানেক পর আমি দেখলাম মসজিদে সেই লোক, যে লোক নেশাগ্রস্ত, সে নামাজ পড়তে এসছে। আমার আর নতুন করে সেই বাড়িতে যাওয়ার লাগেনি যে কি অবস্থা জানার জন্য। স্বামী নেশা ছাড়লেই মসজিদে আসা সম্ভব। যাই হোক, তার তিন বাচ্চার মধ্যে ছোট বাচ্চাটা মারা গিয়েছিল, সেটার জন্য আমি আসলে, মানুষ কত খারাপ হতে পারে যে পরিবারের মানুষগুলোকে আমরা এভাবে সামনে, চোখের সামনে জিনিস এমন যে আপনি খুন করছেন, কিন্তু এই খুনটা খুব ডিফারেন্ট একটা খুন। ঘটনা এখানেই শেষ না, ঘটনা এখান থেকে শুরু হবে, কারণ সেই রাতের পর থেকে আজও গভীর রাতে আমি কিন্তু শব্দ শুনি, শুনতে পাই, আজও শুনছি, শুনতে পাই সবচেয়ে বেশি সেই পুরনো কবরস্থান থেকে। আমি আর 4 বছর ধরে এখানে আছি, এটাই আজ আমার প্রথম মানে একটাই ঘটনা তা না, অনেকগুলো ঘটনা আছে। এই গ্রামের মানুষে একজন আরেকজনকে তাবিজ করে, যার কারণে আমার এখানে আসা। চেষ্টা করব ঘটনাগুলো বলতে। আপনাদেরকে বলছি, আমি এই মসজিদটা গত মাসে ছেড়েছি, আমি আরেকটা মসজিদে যাব, তবে সেই মসজিদে যাবার আগেই এই মসজিদের ঘটনাগুলো আপনাদেরকে শোনাব। এখনো শব্দ শুনতে পাই, কেউ খুব নিচু স্বরে বলছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আর তখনই মাটিতে তিনবার শব্দ হয়, টক টক টক। আমি বুঝে যাই রাহমত এসেছে। ধন্যবাদ মাওলানা ইউসুফ, আপনাকে স্বাগতম ভৌতিকতাতে। এবং ভৌতিকতায় আপনার জন্য সব সময় দরজা খোলা থাকবে। আপনি যখনই ঘটনা পাঠাবেন সেটা যদি আমরা পড়তে পারি, এবং অবশ্যই সেটা আমরা আমাদের লিসনারদের কাছে পড়ে শোনাব। আমাদের লিসনারদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের ঘটনাটা কেমন লাগলো মাওলানা ইউসুফের সেটা আমাদের জানাবেন। এবং এটা থেকে শুরু আপনাদেরকে আমি জাস্ট জিস্টটা বলে দিই। মাওলানা ইউসুফ একটি মসজিদে কাজ করত, সেই মসজিদে কাজ করার উদ্দেশ্যটাও ছিল ডিফারেন্ট, যে সেখানে তিনি গিয়েছেন কিন্তু এইসব কারণে, এবং এইসব কারণে কিছু কাজ শেষ হয়ে যাওয়ার কারণে তিনি সেই মসজিদটা অলরেডি ছেড়ে দিয়েছেন, তার মানে কিছুদিন আগে। তো সেখানে তিনি চার বছরের বেশি সময় ধরে ছিলেন, এবং সেই বেওয়ারিশ কবরস্থানের ভেতরে বহু ঘটনা আছে বিধায় তাকে সেখানে যেতে হয়েছিল। নাহলে উনি শুরুতেই বলেছেন যে তিনি একজন মাওলানা, তার থাকার কথা ছিল বড় কোনো মসজিদে। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো আমাদের বলবেন। বেশি বড় করে তিনি পাঠায়নি, তবে তিনি পাঠাবেন, এটাও তিনি বলেছেন। এবং আপনাদের সবাইকে বলছি, আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেটা যদি ভালো হয় অবশ্যই আমাদেরকে লিখে পাঠান। আমাদের ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে bhautikgata@gmail.com, দ্যাট ইজ bhautikgata, bhautikgata@gmail.com। স্বেচ্ছায় আমাদের টিমে জয়েন করতে চাইলে সরাসরি জাহিদ ভাইয়ের টিমে আপনারা জয়েন করতে পারেন। সেই টিমে জাহিদ ভাই নিজে পরিচালনা করছেন, এবং সেই টিমে জয়েন করার জন্য আপনাদের ডিটেলস আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন, যদি স্বেচ্ছায় আপনারা ভৌতিকতা হয়ে কাজ করতে চান। এখন আমি ঘটনা শুরু করব। আপনাদের সবাইকে বলছি শক্ত হয়ে বসুন, কানের হেডফোন এখনই সরাবেন না। শুরু হচ্ছে আরও একটি ঘটনা, এবং হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। রাত 1:56, গভীর নিঃশ্বাস ফেলার শব্দ, দূরে চলতে থাকা প্রতিটি কদম ফেলার শব্দ কানে আসে। নিঃশ্বাস ফেলেন তিনি, শিরা উপশিরা থেকে শুরু করে নিজের সকল সেন্সকে তিনি শান্ত করলেন। এশার নামাজ শেষ করার পর খবর পেয়েছিলেন আজগর, একটা পোস্টমর্টেম করে লাশ হস্তান্তর করতে হবে। লাশ গলা কাটা, ধর কাটা, তবে মাথা কাটা লাশ। মাথার টুপি খুলে তার বুক পকেটে ভাঁজ করে রওনা দেন মর্গের উদ্দেশ্যে। চোখে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করেন, মুখে খাঁজ কাটা দাড়ি। মর্গের বাইরে আজ কেউ নেই, ঘুট ঘুটে অন্ধকার, বাতাস নেই একদম, গুমোট রাত, আকাশে তারা নেই, কালো আকাশ, বহুদূরে মেঘে মেঘে ছোট ছোট বজ্র বিদ্যুৎ খেলে যায়। না, আজ কাজ করতে হবে মোমের আলোতে। রাতে তিনি কাজ করেন না, কারণ লাশ কাটা যত সহজ তা জোড়া দেওয়া এই মোমের আলোতে আরো অনেক কষ্টের। কতবার সুই তার নিজের আঙ্গুলেই ফুটে গেছে। একটা বেশি পাওয়ারের চশমা তিনি ব্যবহার করতেন হয়তো এজন্যই, এবং তার জন্য আরো বেশি কষ্টকর সেলাই দেওয়া। তবুও বড় ডাক্তার ডাক দিয়েছেন, তার অবাধ্য হননি আজগর। হ্যাঁ, তিনি আজগর ডোম। এই পেশায় তিনি তখন ছিলেন 17 বছর, অর্থাৎ তখন বয়স তার 42। বিয়ে করেছেন এক বিধবাকে, আশ্রয় দিয়েছেন তার সন্তানকে, কারণ ডোম চারালদের ভালো জায়গায় বিয়েকে দেয়। সেই রাত ছিল 2005 সালের গরমের একটি রাত। বললাম না, দূরে আকাশে মেঘে মেঘে বিদ্যুৎ চমক দেয়। আজগর ডোম মর্গে প্রবেশ করলেন, পাকা মেঝের মর্গ, মাঝখানের বেদিটা কোমর সমান উঁচু এবং একদিকে ঢালু, সেদিক দিয়ে গড়িয়ে ড্রেনের পথে নেমে যাবে মৃতদেহের রক্ত বা বর্জ্য, বা হয়তো গলা মৃতদেহই। স্ট্রেচারে লাশ রেখে গিয়েছিলেন আগেই, সকালেই লাশ নিতে চলে আসবে। বড় ডাক্তার সাহেব আগেই বলে দিয়েছিলেন লিভারটা আলাদা করে রাখতে, অন্যান্য অর্গ্যানগুলো যেন জায়গা মতোই থাকবে। মোম জ্বালানো হল দুটা, একটা রাখা হল সেলফের কাছে, আরেকটা রাখা হল বেদির উপর মোম রাখার একসাথে, যাতে তিনি বা যেই রাতেই কাজ করুক দেখতে যাতে সুবিধা হয় তাদের। লাশটা স্ট্রেচারে রাখা হল, লাশকে সোজা করে রাখা হয়নি, লোকাল মানুষ ভ্যানে করে এনেছে, লাশটা বাঁকা হয়ে আছে। একটা কোদাল তার ঘাড়ে বিদ্ধ হয়ে আছে। আজগরের চেলা আছে একটা ছেলে, সমানে মদ আর নেশা করে। ছেলেটা আসার কথা এখনো আসেনি, ও থাকলে লাশ তার তুলে বেদির উপর রাখতে সুবিধা হতো। এই লাশ তো আবার বাঁকা, লাশটার আঘাত মারাত্মক। জমি যে রাত নিয়ে খুন হয়েছে, আইল কাটা নিয়ে বিবাদে লোকটা মারা গেছে, পেছন থেকে ঘাড়ে কোদাল দিয়ে কোপ দিয়েছে, একেবারে কোদাল ঘাড়ের সাথে আটকে গেছে। বয়স কত হবে, ৩৫ থেকে ৪০ হবে লোকটা। বাবা কোপ মারছে, অন্য কেউ না, আপন বাবা। কসরত করে লাশ উঠাতে হলো আজগরকে, পিঠের দিক দিয়ে হাত গলিয়ে টেনে আগে উপরের দিকের অর্ধেক তিনি বেদির উপর তুলেছেন, তারপর পায়ের দিক থেকে টেনে তিনি বেদির উপর লাশকে ওঠান। সেই বাঁকানো এবং ডান কাত হওয়া অবস্থাতেই রাখেন তিনি। এই লাশ সোজা করতে গেলে আগে ঘাট থেকে কোদাল সরাতে হবে, এটা আমার খুনের আলামত। হাড্ডির মধ্যে আটকে থাকা কোদাল টেনে দেখলেন বের করা যায় কিনা, কিন্তু বের করা যায় না। ডোমের আসলে অনেকভাবেই কাজ করে, কিন্তু সেই কর্মপদ্ধতি সবাই জানে না। এক এক ডোম এক একভাবে কাজ করে। আজগর এবার বেদির উপর উঠলেন, তার পা সেই ডান কাত হয়ে থাকা লাশের চেহারার সামনে। নিজের বাম হাঁটু লাশের উপর রেখে অপর পা লাশের বুকের সামনের উপর বেদির উপর রাখলেন, যাতে করে লাশের মাথা নড়তে না পারে, কারণ এখন তাকে কোদাল আগে বের করতে হবে। বাম হাঁটুর চাপ এবং বাম হাত দিয়ে মাথার চুল ধরে ডান হাত দিয়ে আস্তে আস্তে টানার চেষ্টা করলেন তিনি, কিন্তু একদম রক সলিড হয়ে আটকে আছে। ওই কোদালটা এমনভাবে আটকে আছে একদম শক্ত। বাম হাত দিয়ে এবার কোদালে চাপ দিয়ে ডান হাতের আঙ্গুল কোদালের ঠিক সেখানে দিলে বোঝার জন্য যেখানে কতখানি গেঁথে আছে কোদালটা, ভাঙা হাড়ের খোঁচা খেয়ে আঙ্গুল তার কেটে গেল। যেই সুই বিঁধেছে বিষাক্ত সুই, ব্যথা পার কারণে তখনই বিরক্ত হয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে টান দিলেন যাতে কোদাল ছুটে আসে, কিন্তু না, কোদাল সরে আসেনি, বরং সুয়ের মতো খোঁচা খাওয়ার জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত লেগে যায় সেই কোদালে। যে কোদাল ইতোমধ্যে রক্তে একবার রক্তাক্ত হয়েছে, তা আবার রক্তাক্ত হল এবার তার রক্তে। বেদি থেকে নিচে নেমে তিনি আগে নিজের হাতের পরীক্ষা করলেন, হাত ঠিক আছে কিনা। না, সেলাই করার হাত, সেলাই করার সেই আঙ্গুলে তিনি খোঁচা খেয়েছেন, হুল ফোটানোর মতো ব্যথা করছে তার হাতে। মানে ওই যে কোদাল সরাতে গেছে ওই হাত দিতে লেগে সুই ফুটেছে আঙ্গুলের মধ্যে, এরকম অবস্থা। গালি দিলেন কয়েকটা তার সেই অ্যাসিস্ট্যান্ট চালাকে, একটা পট্টি তিনি পেঁচিয়ে নিলেন নিজের সেই কাঁচা আঙ্গুলে। ওই পট্টিটার আবার একটা গল্প আছে। এক নারী গলায় ফাঁস নিয়েছিল, ফাঁস দিয়েছিল ওড়না দিয়ে, কয়েকদিন হয়ে গেছিল, পরে লাশ যখন পায় ওই ওড়না সহ লাশ এসেছিল। তখন মর্গে আবার অন্য লাশ ছিল, খুব তাড়াতাড়ি একটা পট্টির দরকার পড়ে, কারণ অন্য যেই লাশ ছিল তার পায়খানার রাস্তা থেকে পচা রক্ত বের হচ্ছিল, পট্টি নেই, গস্ত দূরের কথা। পরে ওই নারীর লাশের কাপড় কেটে পট্টি ঢোকানো হয়, ওই পট্টি অন্য লাশের পায়খানার রাস্তায় গুঁজে দেওয়া হয় যাতে পচা রক্ত বের না হয়। ওই লাশ ও সেদিন চলে যায়, আবার এই নারীর লাশও সেদিন চলে যায়। মর্গ সাফ সাফাই করে গেট লাগানোর সময় ওই যে নারীর লাশের কাপড় কেটেছিল আজগর, সেই কাপড়ের কিছু অংশ নিচে পড়ে থাকা অবস্থায় পায়। সেই কাপড় সে তুলে রাখে, কারণ পট্টির অনেক দরকার পড়ে আসলে এইখানে। আজ সেই মরা লাশের গায়ে থাকা কাপড়ের পট্টি দিয়ে নিজের আঙ্গুল সে বেঁধেছে, ওই যে দরকার তো পড়ে। ডোমেরা এসব কিছু তোয়াক্কা করে না, আসলে তাদের জীবন ভিন্ন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, তার চালা কোথায় মরে পড়ে আছে সেই ব্যাপারে অভিসম্পাত করেই যাচ্ছেন। আকাশে মেঘের ঘনঘটা জানান দেয় যে বৃষ্টি আসবে। তিনি মনে মনে ভাবছিলেন কিভাবে কোদালটা ঘাট থেকে সরানো যায়। এমন ভাবে সেটে আছে ঘাড়ের ভেতরে, অনেক জোরে বা বাঁকিয়ে বের করা ছাড়া কোনো উপায়ও নেই। চাইলেই বাঁকিয়ে বের করা যায়, কিন্তু মাল আল্লাহ, এমন কাজ সে করতে চায় না, জবাব দিয়ে দেয়া লাগবে তো কেয়ামতের ময়দানে। আবার তখন তার মনে পড়ে বড় ডাক্তারের কথাতে কত লাশের অঙ্গ তিনি চুরি করে বড় সাহেবকে দিয়েছেন তার হিসাব নাই। চোরের আবার ইয়ানফসি ইয়ানফসি, নিজেকেই এই কথাটা বললেন। আবার তিনি বাতাস টেনে নিয়ে যাচ্ছে, মানে হল ঝড় আসবে। তিনি ভেতরে প্রবেশ করেন, সিগারেট শেষ করেন, নতুন কোম্পানির সিগারেট, ফাও আধা প্যাকেট পেয়েছেন। নয়া সিগারেট ভালো না, টান লাগে না। প্রবেশ করলেন মর্গে, এবার মম হাতে লাশের ঘরে তিনি প্রবেশ করলেন। পেছনে ভালো করে পরীক্ষা করতে শুরু করলেন, ছেনি এবং বাটাম দিয়ে ভালো করে জমাট রক্ত টেনে সরালেন তিনি। আঠালো আর শক্ত রক্ত, জমাট বাঁধা রক্তের টুকরা তার সামনে, চুল আছে, চামড়া আছে, নার্ভ আছে, আর আছে কুচি হওয়া হাড়ের টুকরা, আছে শুকিয়ে হলুদ ছয়ে যাওয়া চর্বি। কোদাল এমনভাবে আটকে আছে একটা হাড়ের মধ্যেই, সেই হাড় ভেঙে যেয়ে অন্য হাড়ের সাথে আড়াআড়িভাবে আটকে আছে। আবার কোদালের কোনার অংশ খুলির পেছনে আটকে গেছে। এবার তিনি বুঝতে পারলেন কেন তিনি বের করতে পারেননি প্রথমবারে কোদালটা। আফসোস করে না আরে, এবং তিনি আফসোস এটা নিয়েও করলেন যে বাবা তার পুতের ঘাড়ে এত জোরে কোবানি দিছে যে নিজেই চাইছিল পুতের কল্লা ফালাই দিতে। আহারে জমি রে, কত জান যে তুই খাইতেছস জনম জনম ধইরা রে। এবার হাতুড়ি দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে তিনি কোদাল বের করে আনলেন, আনতে শুরু করলেন আর কি। কয়েকবার ভারী মারার পর কোদাল আলগা হয়ে যায়। এরপর জোরে টান দিতেই বিকট জোরে বজ্রপাতের শব্দ হয়, আর আজগর না পড়ে যান আচমকা সেই শব্দে। আবারও বজ্রপাত হয়, সেই সাথে বাতাসের ধাক্কা এসে পড়ে। আচমকা বজ্রপাতের শব্দ তিনি খাবি খান রীতিমতো। আবার সেই বাতাস, আলগা করে রাখা জানালা সরিয়ে ভেতরে চলতে থাকা মোম নিভিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঘটনাগুলো ঘটল, সময় পেল না আসলে আজগর রিয়েক্ট করার সময় পাননি, তবে ভয় পেয়ে যান। বজ্রপাত বজ্রপাত হচ্ছিল প্রবল ভাবে, আর সেই আলোয় ধাঁধিয়ে উঠছিল অন্ধকার সেই মর্গ। সজোরে বৃষ্টি এসে আঘাত হানল টিনের চালের উপর, যেন বুলেটের গতিতে বৃষ্টি টিনের উপর পড়ছে। ডিপ ডিপ করছিল বুকের ভেতর, তবুও নিজেকে শান্ত করলেন, বসে রইলেন কিছুক্ষণ। বিদ্যুৎ চমকে ওঠে, মনে হল ভেতরে কে যেন আবার চমকে উঠে আলো। সেই আলোতে দেখতে পাওয়া গেল লাশ বসে আছে, সেই মরা লাশটা বসে আছে। ওদিকে জানালা সপাটে বাড়ি মারছে বাতাসের কারণে। বুক পকেট থেকে মেচের বক্স বের করে কাঠি জ্বালালেন কয়েকবার, কাঠি জ্বলেই নিভে যায়। আন্দাজ করে অন্ধকার হাতরে আগে জানালার কাছে যেয়ে পৌঁছান তিনি। জানালা বন্ধ না করলে হচ্ছে না। এবার ম্যাচ বক্সটা জ্বালালেন, মোমে আগুন লাগালেন তিনি, দরজা লাগিয়ে দিলেন। প্রচন্ড ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। নিজেকে ধাতস্থ করে পুনরায় কাজে মন দিলেন। কোদাল সরে যাওয়াতে ফ্লুইড বের হলো কিছু, তবে লাশকে এবার সোজা করতে হবে। ডান কাত হয়ে থাকা লাশের উপর তিনি নিজে উঠে গেলেন। হাঁটু ভাঁজ করা ছিল, এক হাত উরুর পাশে ধরে অপর হাত দিয়ে পার কয়েকটা টান দেবার পর হাঁটুর জয়েন্ট থেকে পা সোজা হয়ে যায়। মাংস শক্ত হয়ে গেলে এভাবেই টেনে সরান আসলে তারা। দুপা সোজা করার পর লাশের উপরিভাগ এবার সোজা করতে হবে। যখন লাশে পা টেনে সরিয়েছিলেন তিনি, লাশ কিন্তু তখন আধা বসা অবস্থায় কাত হয়ে আছে ভারের কারণে। এবার সেই লাশকে শোয়ানো হয়। ঠিকভাবে লাশ শোয়ানোর পর কাপড় খুলে ফেললেন তিনি, মুখ খোলা ছিল তা চেপে বন্ধ করে দেন তিনি, হাতে ছেনি বাটাম এবং হাতুর। বড় ডাক্তারের ফরমাইশ ছিল লিভারটা রেখে দেবার, তাই ছাতির নিচে কাটলেই হবে। চামড়া কাটার সময় সপাটে গেট ধাক্কাতে শুরু করে আজগর ডোমের চেলা শাহিন। জোরে চিৎকার করে বলতে লাগলো, ওস্তাদ ওস্তাদ বলে যে গেট খুলে দিলেন ওর আজগর। শীতে কাঁপছে শাহিন, পুরো শরীর ভেজা, লিকলিকে গরমের কালো শরীর। আজগর দুটা কথা শুনিয়ে কাজে মনোযোগ দিলেন। আর শাইন ব্যস্ত হয়ে গেল নিজেকে শুকাতে। শাইন বলছিল, উত্তর পাড়ার শম্ভু কিছু পয়সা দিবে, ভালো পয়সায় দিবে, তবে যদি তার তুমি তার যা লাগবে তা যদি দেওয়া হয়। আজগর তখন উত্তর দিল, এসব কবিরা যে কাজ করি না জানিস না, ওর বাবা ভেদ বমি করে মারছে মনে হয়, মনে নাই, সেখানে মরা মহিলার নখ কাটি নিয়ে গেছে, এরপরই তো মরল, খাইস জন্মালে অন্য জায়গায় যাইতে কো, এই লাশে আড্ডা যাব না। শাহিন ওই ভেজা শরীরের কাছে এসে বলল, পয়সা কিন্তু ভালো দিব ওস্তাদ, শুধু না বিখান লাগব, আপনার তো পয়সার দরকার কিছু, তাহলে কিন্তু নুরু বক্সের ওই জমিনটা কিনতে পারবেন। এই কথা শুনে আজগর জিজ্ঞেস করল, কত দিব রে? শাহিন বলল, 20,000। অবাক হয়ে বলল, মরার দাবির দাম 20,000, এত কেন? শাহিন তখন লাশের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, আপন বাপের খুন করছে আপন সন্তানকে, তার তখন রাহ নাকি উচ্চ শিখরে ছিল, এই লাশের নাভি নাকি সাধনার জন্য অনেক অদ্বিতীয়। ততক্ষণে ছিনি দিয়ে লাশের বুকের ছাতির নিচে কেটেছেন আজগর। টাকা আর জমি মানুষের ভিতকে নড়িয়ে দিতে সক্ষম, কাজে মনোযোগ দিলেন আজগর ডোম, মোমটা নিয়ে গেলেন আরো কাছে, এরপর সূক্ষ্মভাবে টান দিয়ে হাতে ঢুকানোর মতো জায়গা তৈরি করলেন। এবার প্রথমে রগ খুঁজতে শুরু করলেন তিনি, যেই রগ লিভারের সাথে কানেক্টেড, রয়েছে পাজর, ডায়াফ্রাম, বড় বড় রক্তনালী, রয়েছে পিত্তথলি, হাত দিয়ে অনুভব করতে পারলেন লিভারটাকে আজগর। তিনি চেয়েছিলেন পেট অল্প কেটে বের করতে, কিন্তু পারছিলেন না, ছেনি বাটাম দিয়ে হবে না, এভাবে পুরো পেট কাটতে হবে। শাহিন নেশায় গলা জড়ানো অবস্থায় বলল, পুরো পেট কাটুন ওস্তাদ। আজগর এভাবে এবার পুরো লম্বা কাঠ পাশ দিয়ে পেট কাটেন, ছেনি দিয়ে নার্ভ রক থেকে আলাদা করেন লিভারকে, কিন্তু পিত্তরস ছড়িয়ে পড়ে, পিত্তথলি কেটে যায়। লিভার বের করে আনার পর পেট সেলাই করতে যান আজগর, গড়িয়ে পড়া তরল তিনি সরিয়ে দেন হাত দিয়ে, সুতা সুই দিয়ে তিনি পেট সেলাই করতে যাবেন। তখন কি যেন তিনি দেখলেন মনে হল, তার মম দিয়ে ভালো করে দেখতেই ধরাস করে উঠে তার বুক, ভেতরে হার্ট নাই, মানে হার্ট ভেতরে নাই, ওই লাশের ভেতরে তার কোন হৃৎপিণ্ড নাই, এ কিভাবে সম্ভব? শাহিনকে ডেকে এনে দেখালেন তিনি। শাহিন অবাক হয়ে বলল, ওস্তাদ, এ কি ঘটনা, কইলজা খাইল কেডা? অথচ এই লাশ কাটাই হইল শাহিনের সামনে, বেশি সময় না লেগে দ্রুত সেলাই করে দিলেন তিনি। ডোম ঘরে অনেক ঘটনাই ঘটে, আর আজগর আগে থেকেই অভিজ্ঞ, কিন্তু এই লাশ তো কাটা হলো মাত্র, আগে যত ঘটনা ঘটছে তখন লাশ ফুল কাটা অবস্থায় ছিল, তিনি সেলাই কাজ শেষ করেন, লাশ এবার বাম দিকে কাত করে দেন তিনি, কারণ ঘাড়ে সেলাই করে দিতে হবে। শাহিন এবার লাশের ঘাড়ের দিকটা ধরল, যাতে করে সহজে সেলাই করা যায়, সুতা শুয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢুকে পাশে রাখল, কোদাল টান দেবার সময় একটা হার ছুটে বেড়ে আসল, সেই হার পুনরায় প্রবেশ করিয়ে দিল ঘাড়ের ভেতর, উপরিভাগের চামড়া চুল সহ টেনে ধরতেই লাশ চিৎকার করে উঠল, যেন প্রবল ব্যথায় মানুষ চিৎকার করে উঠল, লাশে দাপাচ্ছে, জান কিভাবে ফিরে আসতে পারে, কিভাবে তা সম্ভব? বেতাল যেভাবে গাও শিউরে ওঠাভাবে তাল মিলিয়ে কাঁদে, সেভাবে কাঁপতে শুরু করল লাশ, ডান কাত হয়ে থাকা লাশ উঠে বসল, জীবিত মানুষের কান্না, ভাইরে গোর বৃষ্টি সাথে ঝড়, শাহিন লাফিয়ে উঠল বেদির উপর, মম ধাক্কা লেগে নিচে পড়ে গেছে, আজগর তাকিয়ে আছেন, শাহিন উপরে উঠল, জড়িয়ে ধরল সেই লাশকে, এরপর শাহিন জ্যান্ত কামড়ে ধরল সেই লাশের ঘাড়, দুই চোখ অনেক বড় তার, কিন্তু তার ঠোঁট সেই লাশের ঘাড়ে, যেন সে জীবিত জ্যান্ত হয়ে ওঠা লাশের জীবনী শক্তি টেনে নিচ্ছে, শুষে নিচ্ছে জীবনের শক্তি, সেই লাশ অদ্ভুতভাবে দাঁড়িয়ে ওঠে, কিন্তু শাহিন তার ঘাড় কামড়ে ধরে আছে, জয়বাই করা মোরগ যেভাবে দাপায় সেভাবে দাপাতে লাগলো লাশটা। নিথর হয়ে আছে, শক্তি ফুরিয়ে আসছে সেই লাশের। এবার ধপাস করে পড়ে যায় সেই লাশ, দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর প্রেত রূপে শাহীন, আজগরের চেলা শাহীন, এ যেন এক সাক্ষাৎ নরকের প্রেত। আজগর তাকিয়ে আছেন, শাহীনের চোখ কালো, মুখে রক্ত। শাহীন বলল, ওরে আজগর! তখন তার চোখে মুখে যেন কেন পানি মারল, চোখের পানি পড়েছে তার মুখে পড়ল। এ তো শাহীন যে তার চোখে মুখে পানি মারছে। উস্তাদ বলে সে বারবার ডাকছে আজগরকে। শাহীন বছর লাশ চিৎকার করছে, শাহীন বছর লাশ চিৎকার দিয়েছে, এটা তারও মনে হয়েছিল, কিন্তু লাশ তো লাশের জায়গায়, সে নিজেও পড়ে গিয়েছিল আতঙ্কে। আজগরকে সে তুলে উঠায়। আজগর বলেছিলেন, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর শাহীন। শাহীন বলল, ওস্তাদ বিড়ি ধরান, বিড়ি ধরান, পরে কাজ ধরেন। শাহীনের কথায় সিগারেট ধরিয়ে লাশ ঘরের দরজায় দাঁড়ায় আজগর। বাইরের বৃষ্টি আর বাতাস তার অশান্তি কিছুটা কমাল, কিন্তু কেমন যেন লাগছে, একটা ঘোরের মধ্যে আছে তিনি, কিছু একটা ঠিক নাই। আজগর হল ডোম, ডোমের অনেক কিছুই জানে, অনেক কিছু দেখে, তবু আজ হিসাবটা কেমন যেন, এমন তো হবার কথা না। তখন ক্রিং ক্রিং বেল বাজার শব্দ এলো, ভ্যান এসছে একটা। সাধারণত ভ্যান লাশ ঘরে আসা মানে হয় লাশ নেবার জন্য এসছে, না তো লাশ দেবার জন্য এসছে। একমাত্র ভ্যান চালক সে নিজেও ডোম, বুলু ডোম, লাশ নিয়ে এসছে সে। শাহীন কেন যেন পেছনে, লাশ ঘরের ভেতর চলে গেল, সিগারেটের টান দিয়ে বৃষ্টির ভেতর বসা বুলু ডোমের ভ্যানের দিকে তাকালো আজগর। লাশ বস্তায় ভরা, এর মানে আগে থেকে কাটা লাশ। বুলুডোম কাছে এসে বলল, আর বইল না, কাইটটা লাশ গুজা বাঁচাইছিল, পরে ধরা পড়ে গেছে শেষমেশ, মাইনছে যেই পিদানি দিল। অমনি বলে বলে ফেলল সবকিছু, মাইয়া মাইনছের লাশ বুঝলা, যতটুকু পারো গোছ গাছ করিয়া দাও, সেই ঝড়ের রাইত বাড়িতে পৌঁছয়া দুই লোক খায় একটা কুম দিবা লাগবো, থাকো যাই আমি। এই কথা বলে নিজের ভ্যান ঘুরিয়ে নিল বুলুডোম। আসলে যেমন বৃষ্টি, আজ যদি কাজ না থাকতো তখনই কি একটা ঘুম দিত আজগর। ওই কামচরে দিগায় বলে তিনি শাহীনকে ডাক দিল। শাহীনকে লাশের বস্তা তুলে ভেতরে নিয়ে রাখতে বলল আজগর ডোম। বেদিতে বসা সেই লাশ একবার গোজ গাছ করে ফেলেন আজগর ডোম। লাশ গুছিয়ে নেবার পর সেই বস্তার লাশ উঠানো হলো বেদির উপর। বস্তার ভেতরে লাশের টুকরা, মরা মাছি আর লাশ খেকো পোকা। বস্তা থেকে বের করা হলো আগে দুই হাত, এরপর কয়েক টুকরো পা, মাথা আছে, বাকি শরীরও আছে। আইনার কানুন, এই আইনার কানুন অহেতু এইসব লাশ টেনা হেঁচা করে এমন না, কিছু প্রমাণ তো রাখা লাগে, নইলে অপরাধী পার পেয়ে যায়, পয়সা ফেললে সব পাওয়া যায়। এক এক করে হিসাব অনুযায়ী লাশ রাখা হল। আজকে লাশ এমন ভাবেই থাকবে, কালকে দারোগারা যা করার করবে। লাশের মাথার দিকে নজর দিল আজগর, চোখ নিষ্পলক। এমনই হয় এক সময় চোখ খুলে থাকে, মনে হয় লাশ যেন তাকে দেখছেন। শাহীন এক অদ্ভুত হাসি, আপনারে সাইয়া সাইয়া দেখে লাশ। আজগর শাহীনকে বলল, স্পেশাল সুই আর সুতা না মারা, আর ওই তোর গলায় এত বড় কালো দাগ কিসের রে? শাহীন উত্তর দিল, কই কিসের কালো দাগ? আজগর ভালো করে লক্ষ্য করে দেখলেন শাহীনের গলায় একটা দাগ, গোল কালো পুরে ছাই হবার মতো দাগ। এই যে দাগ তোর গলায়, কিসের দাগ? শাহীন স্পেশাল সুই সুতা বের করতে করতে বলল, আর কিসের দাগ, বুঝি না তো, আপনি পড়ছে দাগ নিয়ে। স্পেশাল সুইয়া সুতা নিয়ে শাহীন এলো তার কাছে, লাশ খুব তাড়াতাড়ি সেলাই দিতে হবে। এই স্পেশাল সুইয়া সুতা কেবল এমন লাশের জন্যই ব্যবহার করা হয়। সেই লাশ সেলাইয়ের কাজ করতে যেয়ে দ্রুতই আজগর ডোমের অশান্তি শুরু হয়। এক ফিস ফিসানি ঘোলাটে দৃষ্টি, কেমন এক কাঁপনি দিচ্ছে তাকে, জ্বর আসছে মনে হচ্ছে, এমন কাজের সময় কাজটুকুই তিনি কেবল করেন, ঘরে পড়ে গেছেন তিনি। তবুও কেন জানি মনে হচ্ছিল লাশটা কেন কোনো নতুন বউয়ের, তার দৃষ্টি ঘুরছে চারদিকে, মেয়েলি হাসি, মিষ্টি ভাষায় কোনো মেয়ে তার সাথে কথা বলছে। বেদির উপর যেন এক মেয়ে বসে আছে, বিয়ের শাড়ি পরা, মাথা একটা সোনার গয়না, লাস্যময়ী হাসি তার, অনেক আবেদনময়ী। তাকে কাছে ডাকছে সে, ডাকছে সে আজগরকে। এরপর সে আমার ডাক শুনতে পায়, হ্যাঁ আমার ডাক, আজগর ডোব আমার সামনেই বসা, তবে চেয়ারে বাঁধা সে, বয়স এখন অনেক তার। আজগর ডোমের পেছনে রয়েছে জানালা, কাদের অবস্থান করছে সেখানে। আমি কাদেরকে বললাম, সত্য বলল নাকি মিথ্যা বলল তখন কাদের বলতো? কাদের বলল সত্য বলেছেন কিনা তা ধরা যাচ্ছে না, কিন্তু দেখুন তিনি এখনো সেই ক্ষতির প্রভাবে আছেন, তার গলায় আমি সেই বজ্রপাতের আঘাত দেখতে পাচ্ছি। এবার আমি বলি, সেই বৌরূপী নারীর মোহে তিনি যখন জখম ছিলেন, তখন কিন্তু তিনি আমাকে বলেছিলেন তার অতীতের কথা, কারণ আমি জিজ্ঞেস করি সবাইকেই অতীতের ব্যাপারে, বংশের ব্যাপারে। যখন আজগরডম বলছিলেন ঘটনার এক পর্যায়ে যখন কোদাল ঘাড়ে গেঁথে থাকা লাশ চিৎকার করছিল, তখনই তাকে চেয়ারে বেঁধে ফেলতে হয়েছিল, কারণ হঠাৎ তার মারাত্মক পরিবর্তন দেখা যায়। আমি সেন্স করতে পারছিলাম না কাউকে, তেমনি অনুভব হচ্ছে না কেউ আছে, তবুও তাকে বেঁধে ফেলতে হয়েছিল। কখনো কখনো এমনও কিছু ঘটে যার ব্যাপারে আমি তো জানি কিন্তু শ্রোতা তা বুঝবেন না। এবার আবার আজগর ডোম কথা বলতে শুরু করল, বজ্রপাতে ভীষণ শব্দ এল, নিজেকে খুঁজে পেলেন আজগর ডোম বেদের পাশেই। শাহীন সুই সুতা দিয়ে লাশকে সেলাই করে দিয়েছে, টাইট সেলাই। ওইদিকে নজর যায় যেদিকে লিভারটা রাখা হয়েছিল, চিবানোর শব্দ আগে এসেছিল কানে, তাই তিনি ডাকিয়েছিলেন যেখানে লিভারটা রাখা হয়েছিল সেই ব্যক্তির, সেই লিভার সেই ব্যক্তির লাশ নিজেই চিবাচ্ছে, তার দিকে পিঠ দিয়ে সেই তার লিভার চিবিয়ে খাচ্ছে। ভয় পেয়েছেন, তবে তার সাহস ছিল। তিনি শাহিনকে ডাক দিতে গিয়ে লক্ষ্য করেন তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কোনো শব্দ বের হচ্ছে না। তিনি উঠে যেয়ে শাহিনকে ধরতে যাবে, শাহিন হাত বাড়িয়ে ইশারা দিয়ে বুঝালো ওস্তাদ যাতে শব্দ না করে, এই টাইপের ইশারা দিল যে সে যাতে দাঁড়ায় শাহিনের পাশে। আজগরডম উঠে দাঁড়ায় শাহিনের পাশে, দাঁড়াবার পর শাহিন তাকে ফিস ফিস করে বলে, ওস্তাদ আপনি যখন পুইজা গেছেন তখন ওই লাশ খাড়া হইছে, জিন্দা খাড়া হইছে, এক সাইডে জুইকা দাঁড়াইছে, আমার দিকে তাকায়, এরপর কইল এখানে কি করে সে? বলছি তোর অপারেশন করছি আমরা, নিজের ঘাড়ে হাত দিল, বুঝল আসলে ওর অপারেশন হয়েছে। পরে সে আইসে দাঁড়ালো লাল লাশের সামনে, দাঁড়াইল তাকায় লাশটা দেখল, সে জিজ্ঞেস করলো এ কে? আমি বলে দিছি চিনবে না, তোমার মতন অপারেশন করে দিছি, হাত পা দেখো, দেখো না আলাদা পইরা আছে, অপারেশন করে দেবার পর তোমার মতন করে হাঁটা চলা করতে পারবে না। বেদির উপর হাত দুইখান রাইখা সে চারপাশ দেখল একবার, পরে বলে সেই কখন ভয়ডা ভাত খাইছে তার খিদা লাগছে, আমি খুশি এখানে খানা পাইবা না, খানা বাইরে। ওর নজর গেল কলজার দিকে, খাই থইয়া সে কলজারে উঠাইল, বলছে আমি রাইকা দাও রাইকা দাও, কিন্তু তার নাকি কলিজার ঘেরান লাগে, আমি বলার আগেই কামড় দিল, ছোটো কইরা কামড় দিল, এরপর থেকে ছোটো ছোটো কামড় দিয়ে কলিজারা খাইতেছে, একবার মুখে লইয়া খালি সিবাই, কিছু বলি নাই, বলা যাইব না, যদি বুঝা যায় এবার তাহলে সবার মরণ আইব। আজগর ডোম আগেও দেখেছেন লাশ ঘরে লাশ উঠে দাঁড়াতে কথা বলতে, কিন্তু কখনো এমন দেখেননি। এদিকে লাশ, মেয়ের লাশ সেলাই করা শেষ, শাহিন বলল কাজ শেষ, গোছ গাছ করে ফেলি। তখন তিনি দেখল গলায় দাগটা শাহিনের, ওর গলায় যে দাগটা আছে তা গোল, কাল সিটে হয়ে শুকিয়ে আছে। আজগর ডোমের কানে এলো দরজা পেটানোর শব্দ, দরজায় কারা নাড়ছে কে জানো। হেঁটে তিনি এগিয়ে গেলেন দরজার দিকে, সেই কলিজা খেতে থাকা লোকটাকে পাশে কাটিয়ে। ধাম থাম থাম আবার শব্দ হলো কেটে। তিনি দরজা খুলতে ধাক্কা দিয়ে প্রবেশ করলো ডুবুলুডুম। গালি দিয়ে সে জিজ্ঞেস করল, এই শুয়োরপোনা কাজ কেন করছে আসগর? শুয়োরপোনা? কিসের শুয়োরপোনার কাজ? আবার এক গাদা গালি দিয়ে এবার বুলুডুম বলল, লাশ তোল। আবার কিসের লাশ? জিজ্ঞেস করল আসগর। এই তুমি কি মদ গিলছ আজকে? হুশ নাই তোমার? এই কথা বেরিয়ে বলে বেরিয়ে গেল বুলুডুম। তিনি বাইরে চিৎকার চেঁচামেচি আবারও শুরু করলেন আসগর ডোম না যাওয়াতে, মানে আসগর ডোম ভেতরে আর বুলুডোম বাইরে বলে, এই তাড়াতাড়ি আসো। এবার আসগর ডোম বাইরে যায়, ভ্যানের উপর লাশ রাখা লম্বালম্বি ভাবে, সেই লাশ ভেতরে নিয়ে রাখে তারা দুইজন। কোনো কথা না বলে বেরিয়ে যায় বুলুডোম। আসগর বুঝতেই পারছে না আসলে কি করবে। শাহিন বলল, ওস্তাদ দরজা লাগাই দেন। এবার আসগর খেয়াল করল লোকটা সেখানে নাই, মানে যে কলিজা খাচ্ছিল সে সেখানে নাই, তার লাশ বেদের উপরেই রাখা। আর সেই মেয়ে ওই পচা গলার লাশ, ও লাশ নাই সেখানে, মেয়ের লাশ সেখানেটা নাই। শাহিন দাঁড়িয়ে আছে, আরেক লাশ নিচে রাখা, আর কলিজা তার জায়গা আগের মতোই রাখা, মানে সেই লিভারটা ওই জায়গায় আছে। আসগর ডোমের কেমন যেন লাগতে শুরু করেছে, চোখ আর নাকে ঝাঁজ লাগার মতো লাগছে, কেমন যেন মনে হচ্ছে তার ঘুম ভেঙেছে মাত্র। কিন্তু তার হাতে বিঁধে যাওয়া হাড়ের ব্যথা, শাহিনের গলায় দাগ, এই সব কিছু মনে আছে। একেবারে হুবহু সেই স্পেশাল সুই আর সুতা সেখানে রাখা, এমনভাবে রাখা যা কেবল ব্যবহারের সময় রাখা যায়, মানে সেলাই হচ্ছিল লাশ ঠিকই, কিন্তু লাশ তো নাই। লাশ গেল কই? শাহিনের গলায় এবার হাসিটা এলো প্রথম। সে বলে, বুঝলেন না ওস্তাদ, আজ অমাবস্যার রাত, তার উপরে ঝড় তুফান, বাতাসে ভাইসা বেড়ায় প্রেতের দল, আর ব্যাঙের ঘরে জলে বসে ওই পিসাস। ওই যে দেখেন দরজায় গড়ায় ব্যাঙ বৈশা আছে, পিসাস তার কাঁধে জড়ে আসছে, বৃষ্টির পানিতে নাচতে নাচতে মাছের আশায় এদিক ওদিক ছোটে হিসাস। বৃষ্টির রাইতে ভয় দেখতে ভয় দেখাইতে নাই মাস, জানালায় ঠক ঠক শব্দ করে, কঙ্কাল সার হাত দিয়া ঠুকঠুক করে, কে করে সে শব্দ? প্রেতনি। তখন জানালায় ঠক ঠক শব্দ হল, ওই যে শোনা যায় পাখির মতো ডানা থাপটায় কইলা পাশা, বৃষ্টিতে ভিজে গেলে তার গা হয় পরিষ্কার, থাকে সে নোংরা তাই কইলা পাশা, ওই যে শোন ডানা থাপটায়। ডানা ঝাপটানোর শব্দ হল এবার, লাশটা দেখবেন, এই দেখেন, ভেজা চট সরিয়ে দিল শাহিন। লাশটা শাহিনের নিজের, গলায় সেই দাগ, কালো কালসিতে গোল কয়লার মতো দাগ, মৃত শরীর, চোখ আধবোজা, গলায় দাগটা দেখছেন? আমার উপর বাস পড়ছিল, চেইনটা গলায় ছিল, বাস এত জোরে পড়ছে জেন জৈলা পূজা চালায় পুরা দিয়া গেছে, গাইত্যা গেছে, এই এইখানে ছাতির নিচে খুঁজলে পাইবেন, আসেন আজ আমার লাশটা কাটেন, ধরেন না, আসেন আসেন। ঝড়ের রাত, এখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আরে আসেন না, কাটেন, নেন সেনিয়র বাতাম হাতে, আগে জৈলা সারকার হওয়া সেইনখানা বের করতে হবে, ছেনি দিয়ে খুঁচায় বের করবে আনেন। আসগর ডোম তখন ছেনি হাতে তুলে নিলেন, তার সামনে লাশ রাখা, ছেনি দিয়ে এমনভাবে টোকা দামার মতো করে কয়েকবার খুঁচিয়ে বের করে আনেন চেইনের অংশ। এরপর তিনি চেইন ধরে টান দিয়ে তুলে ফেললেন, জ্বলে গিয়ে চামড়ার ভেতরে হাড় পর্যন্ত সেই চেইন আটকে ছিল, টান দেবার সময় পুড়ে যাওয়া চামড়া সহ তা উঠে আসলো, সেই চেইন তার হাতে। শাহিন তার দিকে হাত বাড়িয়ে দেয় সেই চেইন ধরার জন্য, কিন্তু আসগর ডোমের হাত ধরল অন্য আরেক হাত, কবজির উপর স্পেশাল সেলাই দেয়া, মানে এই হাতের কবজি ছিল আলাদা, স্পেশাল সেলাইটা তিনি নিজেই করেছেন, তার সেলাই তিনি নিজে চেনেন। ওই হাতের দিকে তাকিয়ে সেই হাত কার, তার চেহারা তিনি দেখতে গেলেন, একটা মেয়ে, গলায় স্পেশাল সেলাই ধরেনি ঠিকভাবে মেয়েটা, তাই কাপড় দিয়ে গলা আগে পেঁচিয়ে নিয়েছিল, এরপর দিয়েছিল স্পেশাল সেলাই ওই মেয়ের গলায়। কাটা মাথার নিচের দিকে পচন ধরে গেলে উপায় থাকে না, এভাবে সেলাই করা ছাড়া,
পট্টি যত ভারী আর শক্ত তত লাভ। মেয়েটা মাথা জোড়া দিতে দুইবার স্পেশাল সেলাই দিয়েছিল আজগরডম। মেয়েটার নাম দিয়েছিলেন আদুরি। মেয়েটার নাম জানতেন না তিনি। লাশ সেলাই করেছিলেন তিনি সেদিন একা, আর একা থাকলে তিনি লাশের সাথে নিজের দুঃখের কথা বলতেন। আদুরির সাথে সেদিন অনেক কথা বলেছিলেন তিনি। আদুরি তাকে বাধা দিল চেইন যাতে সে শাহিনের হাতে না দেয়। আদুরির চেহারাটা নষ্ট হয়ে গেছে এক পাশ দিয়ে। পট্টি দিয়ে দিলেন সেখানে আজগর, তাই এক চোখ দেখা যায়। সেখানে অল্প একটু সাদা ভাব আছে, কিন্তু সেই সাদা ভাবের মধ্যে কার ছায়া যেন দেখা যায়। শাহিনের দিকে তাকালেন তিনি, ওর চেহারায় একটা হাসি। চেইন নিজের কাছে রাখলেন তিনি। এবার শাহিনকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? শাহিন উত্তর দিল, আমি? আমি কে? আরে আমি শাহিন, আপনার চেলা। কয়েকবার বজ্রপাত হল সেই সময়। শাহিন ধীরে ধীরে উঠে বসে বেদির উপর। আজগর ডোম তা স্পষ্ট বুঝলেন, কিন্তু তিনি চেইন দিবেন না শাহিনকে কোনোভাবেই। আদুরি যখন তার হাত আটকেছিল তখন তিনি শুনেছিলেন নিজের কানে আদুরি তাকে বলেছে, ও জিনিস দিও না। শাহিন আর আজগর ডোম মুখোমুখি এখন। আজগর ডোম বেদির পাশে দাঁড়ানো, শাহিন বেদির উপর। চেইন দেবেন না? চেইন দেবেন না? একটা অদ্ভুত শিরশিরে হাহাকার পড়ে গেল এই কথাটা বলার সময়। আজগর বলল, না। তখন শাহিন বলল, ঠিক আছে, আজ যেই লাশ ঘরে আজগর লাশ কাটছে সেই লাশ ঘরে আজ আজগরকে কাটা হবে। ছেনি বাটামার হাতুর দিয়ে লাফিয়ে পড়ে আজ শাহিন আজগর ডোমের উপর। আজগর ডোম শাহিনকে নিচে নিয়ে নিচে পড়ে যায়। তুমুল ধস্তাধস্তির মধ্যে আজগর ডোম শুধু শাহিনে বিদঘুটি অমানসিক পৈশাচিক হাসির চেহারা দেখতে পেয়েছে কয়েকবার। তুমুল ধস্তাধস্তির মধ্যে তার উপর পানি ঢেলে দেয় কেউ। পানি পড়া মাত্রই যেন আজগর ডোমের হুশ ফিরে আসল। হুশ ফিরে আসতেই সে দেখল সে লাশ ঘরেই। শাহিন এবারও তার গায়ে পানি মেরেছে। শাহিন চিৎকার দিয়ে বলছিল, আপনার হয়েছেটা কি? লাশের সিক্কুরা আপনি শুনেন নাই আগে? কি অবস্থাটা করছেন আপনি? সেই কখন থেকে আপনি দাপাতাপি করতেছেন? শাহিন তখন চেঁচাচ্ছিল। বাস্তবতার ধারণা ধরে আতঙ্কিত আজগর উঠে বাইরে দৌড় দেয়। এক পলকে তার নজর পড়েছিল বেদির উপর, লাশের বেদির উপর। বেদির উপর ছিল সেই কোদালে ঘাড় দেয়া কোপের লাশ, কোপ দেয়া লাশটা, ডান কাত হয়ে আছে। দৌড় দিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বৃষ্টি হচ্ছে বাইরে, দৌড় দিলেন তিনি, হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার কানে আসছে হাসির শব্দ, ব্যাং লাহানোর শব্দ, ব্যাং এর কাঁধে বসে পিচাস বসে। এই কথাটা তার মনে হওয়া মাত্রই তিনি উঠে দাঁড়াতে চাইলেন দৌড় দেবার জন্য। তখন শাহিন পেছন থেকে এসে টেনে ধরে। শাহিনের গলা বদলে গেছে, অদ্ভুত শব্দ বেরোচ্ছে, কেমন যেন ঘ্যানোর ঘ্যানোর শব্দ করছে শাহিন। ওর গা থেকে একটা গন্ধ আসছে, মরা শরীরের বাসি গন্ধ, মরা শরীরের বাসি আষ্টে গন্ধ। তাও সে ধাক্কা দেয়, দৌড় দিলেন তিনি আবারও। কিন্তু তার সামনে কে যেন দাঁড়ানো বিদ্যুতের ঝলকে যা দেখা যায়, সেই লোকের হাতে দেখতে পেলেন কোদাল। ছিটকে যেয়ে পড়লেন সেই লোকের সামনে, যার হাতে ছিল মারাত্মক রক্ত পিপাসু কোদাল। তিনি মাথা তুলে তাকাতেই খোপ করে তার মাথার পেছনে কোপ দিল সেই ব্যক্তি। তার আর কিছু মনে নেই, হুশ আসে তার। এবার এমনভাবে হুশ আসে তার যেন তিনি এক ঘুম দিয়ে উঠেছেন, নিজেকে পেলেন সেই লাশ ঘরে। ঘুম থেকে উঠেছেন যেন, উঠে দাঁড়াবার পর দেখতে পান সেই কোদাল ঘরে বিদ্ধ লাশ সেইভাবেই বেদির উপর রাখা। ওইদিকে সামনে শাহিন অজ্ঞান হয়ে পড়ে আছে, নাক মুখ তার জ্বলছিল, কাঁচা ঘুম ভাঙলে যেমন লাগে। তিনি যে শাহিনকে ডেকে তুলতে যান কিন্তু শাহিন ওঠে না, বরং ওর শরীর ঠান্ডা। শাহিন তো মরা, এখানে শাহিন মরে পড়ে আছে। ওদিকে আকাশে ভোর, এখন বাইরে দেখা যায় জানালা দিয়ে, বেদির উপরে লাশটা যেমন ঠিক তেমন। বড় ডাক্তার সাহেব এলেন, শাহিনের লাশ নিয়ে যাওয়া হল। ডাক্তার সাহেবের সামনেই ওই আগের লাশটাকে বুঝিয়ে দিলেন আজগর ডোম। ডাক্তার যাবার সময় বলল, খবর পেয়েছিলে তুমি বুলুর? আজগর তাকালো তার ডাক্তারের দিকে। ডাক্তার বলল, বুলু ডোম গত রাতে মারা গেছে একটা লাশ নিয়ে আসার পথে, রাতে ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল, বজ্রপাতে মারা গেছে, বুঝলা? ভ্যান যেভাবে ধরেছিল সেভাবে ধরা ছিল। গলায় গোল দাগ পড়ে গেছে, মুখ বাঁকা ছিল। ওর লাশ নিয়ে গেছে পরিবার। যেই লাশ নিয়ে আসার কথা ওর, ওই লাশ এসে পৌঁছাবে, গোজগাছ করে দিও। জাহিদ ভাই ও কাদের চুপ চুপচাপ শুনে যাচ্ছিল কথাগুলো। চেয়ারে বেঁধে রাখা আজগরের কথা তারা দুজন শুনছিল। সমস্যা ধরতে পেরেছেন জাহিদ ভাই তার, কিন্তু জাহিদ ভাই তার লিমিটেশনের মধ্যে আটকে আছেন। আজগর ডোমের অবস্থা ভালো না, শরীর একসময় মরতে শুরু করে, তার এখন সেই অবস্থা। আজগর ডোম এখন জাহিদ ভাইয়ের কেয়ারফুল ওয়াচিং এর ভেতরে আছেন। এখন পর্যন্ত কোনো কুল কিনারা তারা করতে পারেননি। তারা এখনো জানার চেষ্টা করছেন কেন ওই রাতে এত কিছু ঘটল, আর এরপর কি হয়েছে সে ব্যাপারেও জানার জন্য। ২৪শে মে ২০২৬ আপডেট। আজগর ডোম সারাদিন নাকি শুধু একটা নাম বলছিল, কাইল্লা ডাকাইত।
অসম্ভব সুন্দর ঘটনা জাহিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আপনার ঘটনার জন্য। আসলে কি বলবো, আমার নিজেরই এদিক সেদিক হয়ে গেছে ঘটনা বলার সময়, আমি নিজেই বুঝতে পারছিলাম না আসলে আমি কি বলছি, নিজেই বুঝতে পারছিলাম না, কানেক্ট করতে পারছিলাম শুরু থেকে। পুরোটাই একটা কম্প্যাক্ট সিনারিও আপনাদের সবার সামনে। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে আপনার ঘটনার জন্য। শুরু হচ্ছে এবার জাহিদ ভাইয়ের মুখ থেকে, আপনারা সরাসরি শুনবেন তার মুখ থেকে তারই ঘটনা। আমি এতক্ষণ একটা ঘটনা বললাম, এবার জাহিদ ভাই বলবেন তার ঘটনা। চলে যাচ্ছি সরাসরি জাহিদ ভাইয়ের কাছে।
১৮০০ সালে এই গোটা ভারতবর্ষ তখন এক আতঙ্ককে নিচের ভেতরে পালত। সে আতঙ্কের নাম ছিল ঠগি। এই ঠগিরা এমন এমন জায়গায় এমন ভাবে ঠকবাজ করত, আর এমন ভাবে মানুষের লাশগুলোকে গায়েব করে ফেলত যেন একেবারে ভোজভোজের মতো মানুষ গায়েব হয়ে গেছে দুনিয়া থেকে, ঠিক এরকম। এই ঠগিদের ভয় কার ভেতরে ছিল না, এই বাংলায়ও এই বঙ্গদেশেও এই ঠগিদের আক্রমণ ঘটেছে। ঠগিদের আক্রমণ যেমন হয়েছে, বর্গী আক্রমণও হয়েছে, সবকিছুই। কিন্তু এই বাংলায় তখন মানুষের শাসনভার ছিল জমিদারদের হাতে। যে সময় ঘটনা এখন আমি বলছি, আজকে থেকে ১০০ বছর আগের কথা, তখন জমিদার প্রথা ছিল এই বাংলাদেশে। এক জমিদার পরিবারের ঘটনা এবং তাদের ব্লাড লাইনের ঘটনাই আজকে আমি আপনাদেরকে শোনাব। ওই জমিদার মানে একজন তান্ত্রিককে নিজের বংশে সবসময় একটা স্পেশাল জায়গা দিয়ে রাখত, নিজের বংশে তাকে ওই এমন একটা জায়গা দিয়ে রাখত যে সবসময় তার কাছ থেকে একটা পরামর্শ সে নিত। ওই তান্ত্রিকের পরিবার আবার এখানে সেটেল হয়, এই জমিদারের আন্ডারে সে সেটেল হয়, এবং ধীরে 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 এই তান্ত্রিকের পরিবারটা অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। এই তান্ত্রিকের কাজ ছিল, সে প্রেডিকশন করত, সে প্রোটেকশন স্পেল করত, মানে স্পেল তৈরি করত, প্রোটেকশন স্পেল, যাতে তার জমিদারের উপরে কোন ধরনের বাইরে থেকে কেউ এসে হামলা যাতে না করে। তো এই সমস্ত প্রোটেকশন স্পেল থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ সেই তান্ত্রিকরা করত। একদিন এই জমিদার বাড়িতে এই জমিদারের মেয়ের একটা অদ্ভুত অসুখ হয়। অদ্ভুত অসুখ, আমরা সেই অসুখের ব্যাপারে জানি না, শুধু এটুকু জানি যে একটা অদ্ভুত অসুখ, এবং সেই অদ্ভুত অসুখের একটাই মাত্র সমাধান, একটাই মাত্র সমাধান, নরবলি দেওয়া। এবং সেই নরবলি হতে হবে অবশ্যই তান্ত্রিকের, তাও একজন না, ৭ জন, ৭ জন তান্ত্রিক হতে হবে এবং ৭ জন তান্ত্রিকের নরবলি দিতে হবে, এবং প্রত্যেকটা স্টেপ ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা, ওই রোগ বা ওই রোগের মানে যে ঔষধ সেটা কোন এক দেবতার মাধ্যমে তারা পাবেন, তো সেই দেবতাকে সন্তুষ্ট করতে হবে তান্ত্রিককে বলি দিয়ে, তাও ৭ জন। তান্ত্রিক তো হরামেশা খুঁজে পাওয়া খুব কঠিন, এখন এই কাজ গোপনে করতে হয়। এই যে জমিদারগুলোতে জমিদারি যে প্রথা, যে সমস্ত এলাকা রয়েছে, এই সমস্ত এলাকাতে মানুষজন চলাফেরা করতো, বাইরে থেকে মানুষজন আসতো চলে যেত, আজকে অমুক জমিদারের সীমানার ভিতরে, কাল কারেক জমিদারের সীমানার ভিতরে, তারা এইভাবে চলাফেরা করত। ধীরে 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 একজন দুজন করতে করতে এমন কিছু লোকের সমাগম ঘটতে লাগলো অনেকগুলো বছর ধরে ওই লোকেরা ধীরে 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 ওই জমিদারের খাস আদমি হয়ে উঠল। খাস আদমি, দেখুন জমিদারে কিন্তু একজন তান্ত্রিক রয়েছে যে বংশ পরম্পরা এখানে থাকে, কিন্তু তাদের তো দরকার সাতজন তান্ত্রিকের বলি। তো সেই সাতজন তান্ত্রিককে তারা গ্যাদার করে এইভাবে যে যখনই কোনো তান্ত্রিকের মতো লোক আসে এবং যখন জমিদারের তান্ত্রিক তাদের মানে ইশারা দেয় যে হ্যাঁ এই লোককে রাখা যায়, তখন তারা সেই লোককে রেখে দেওয়ার চেষ্টা করতো আপন ভাবে। এবং এইভাবে এইভাবে কয়েক বছরে, আনুমানিক দুই বছরে, সাতজন তান্ত্রিক ওই জমিদারের যে জমিদারের হিস্সা রয়েছে এই হিস্সার ভিতরে বসবাস করতে শুরু করে। এখন জমিদারের নিজস্ব বাহিনী রয়েছে, সেটাকে অনেকে কোতোয়াল বলে বা বিভিন্ন নামে ডাকে। একদিন রাতেরবেলা জমিদারকে তান্ত্রিক, সেই প্রধান তান্ত্রিক আর কি, সেই প্রধান তান্ত্রিক এসে জমিদারের কানে কানে কিছু একটা বলল। কি বলেছে সেটা আমরা জানি না, কিন্তু জমিদার ইমিডিয়েট অর্ডার দিল এবং ইমিডিয়েট অর্ডার হচ্ছে ওই সাতজনকে তুলে আনতে হবে যারা হচ্ছে তান্ত্রিক, যাদেরকে জায়গা দেওয়া হয়েছে এই জমিদারি যে এরিয়াটা রয়েছে এরিয়ার ভিতরে। এবার জমিদারের যে লাঠিয়াল বাহিনী তারা বের হয় এবং তারা এক এক করে সাতজনকে ধরে নিয়ে আনে। পুরো রিচুয়ালটা না অদ্ভুত, পুরো রিচুয়ালটা অদ্ভুত। এই জন্য মেয়েটাকে সুস্থ করতে হলে মেয়েটার শরীর থেকে রক্ত লাগবে তাদের। কিভাবে তারা সেই প্রক্রিয়া মানে পুরোপুরি ঠিকভাবে করবে তা হচ্ছে, মেয়েটা তো অসুস্থ, মেয়েটার হাতে এমন এক জায়গায় কেটে দেওয়া হবে যেখান থেকে রক্ত বের হবে এবং একটা বাটি থাকবে, ওই নির্দিষ্ট বাটি পুরোটা ভরতে হবে রক্তে, তার ওই মেয়ের রক্ত, ওই মেয়ের রক্ত ভরা সেই বাটি এই যে পুরোহিত, পারিবারিক পুরোহিত বা পারিবারিক তান্ত্রিক, তিনি তা গ্রহণ করবেন এবং এরপরে তার উপরে বলা হবে বিশেষ মন্ত্র। এই মন্ত্র পড়ার পরে এই যে সাতজন তান্ত্রিককে যে আনা হয়েছে তাদের প্রত্যেকের জিভে সেই রক্ত লাগাতে হবে, যাতে করে তারা সেই স্বাদ পায়, সেই রক্তের স্বাদ পায়। এখন যাদেরকে ধরে আনা হয়েছে তারা তো বুঝতে পারেনি যে তাদেরকে ধরে আনা হলো কেন, কিন্তু ধরে আনার পর পর তাদেরকে এমন ভাবে বাঁশের খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো আর অন্যান্য গাছের খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো, তারা পাছানোর নড়তে না পারছে, শব্দ করতে, তাদের মুখ বাঁধা এবং তাদেরকে বেঁধে এমন ভাবে রাখা হয়েছে যাতে তারা মাটিতে পা রাখতে না পারে। তাদের পায়ের নিচেই একটা লাঠি বা একটা কাঠ আর আড়ি বেঁধে দেওয়া যাতে ওরা ওই পা মাটিতে না লাগিয়ে কাঠের উপরে যাতে লাগিয়ে রাখে। সাতজনকে সাতভাবে সুন্দর করে সাজিয়ে রাখা, কিন্তু তারা আসলে জানে না তারা একটা অদ্ভুত খুব বিশ্রী জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওই সাতজনের যখন মানে বিভিন্ন রকমের অনুভূতি ছিল, মিশ্র প্রতিক্রিয়া থাকে যে তারা এখান থেকে বের হতে চায়, তারা এই সমস্যাটা হচ্ছে কেন সেটা জানার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে কেউ উত্তরও দিচ্ছে না। তখন কেউ নেই যে তাদের কথা শুনবে। এবার সেই তান্ত্রিক, পারিবারিক তান্ত্রিক, সে বাটির বোলটা নিয়ে আসেন, সেই বাটির বোলটা নিয়ে এনে সেই বাটির থেকে রক্ত তাদের প্রত্যেকে ঠোঁটে লাগিয়ে দেয় এমন ভাবে যাতে করে তারা জিভ দিয়ে সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করে। মুখে স্বাদ গেলেই হলো, তাকে রক্ত খেতে হবে না। এবং এই সাতজনই কিন্তু ওই মেয়ের রক্তের স্বাদ নিজেদের ঠোঁটে পায়, সাতজনই। এবং সাতজনই বিভিন্ন ভাবে তাদের কথা উত্তর দেয়, কিন্তু তারা লক্ষ্য করলো তারা একে অপরের অনেক কাছাকাছি, কিন্তু ওই যে তাদেরকে এখন বেঁধে রাখা হয়েছে তারা কেউ নড়াচড়া করতে পারছে না, শুধুমাত্র নড়াচড়া করতে পারছে ওই পুরোহিত, এর বাইরে অন্য কেউ না। এই সাতজন তান্ত্রিক তাদের চোখ যেমন বাধা ছিল ঠিক তেমনি বাধা ছিল তাদের মুখ, তাদের কানের ভেতরে তুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেন কানের পর্দা পর্যন্ত তুলো যাতে ঢুকে যায়, যাতে কোনো শব্দ না আসে। তারা কিন্তু ছটফট করছিল, আচমকা যখন তাদের সাথে এমন ঘটনা ঘটে, এই ঘটনার কারণে তো মানুষজন ছটফট করবেই। তাদেরকে এত শক্ত করে ওই খুঁটিগুলোর সাথে বেঁধে দেওয়া হয়েছে, তারা সেই অবস্থাও ছটফট করছে, কারণ তারা জানে না তাদের সাথে কি হতে যাচ্ছে। তারা সাতজন, তাদেরকে এমন ভাবে খুঁটিগুলোতে রাখা হয়েছে আর খুঁটিগুলোকে এমন ভাবে পোতা হয়েছে, উপরের দিক থেকে যদি পাখি হয়ে কেউ তাকায় নিচের দিকে তাহলে একটা নকশা ফুটে ওঠে, একটা নকশা। ওই জায়গাটাকে ঘিরে রয়েছে তিনটা টিলার মাঝখানে ওই জায়গাটা, যে জায়গায় এই যে সাতজন তান্ত্রিক এই মুহূর্তে বন্দী। এখন পুরোহিত এক মন্ত্র পড়ছে, সম্ভবত একজন তান্ত্রিক সেটা বুঝতে পেরেছিল যে সে কোন মন্ত্র পড়ছে। এখন অন্যান্য তান্ত্রিকরা মৃত্যু হয়ে তাদের নিজেদের জ্ঞান ভুলে গেলেও কিন্তু সেই তান্ত্রিক তা ভুলেনি। তার মুখ বাঁধা, চোখ বাঁধা, কান বন্ধ, কিন্তু সে তারপরও কোনো ভাবে ওই মন্ত্রের কয়েকটা শব্দ সে বুঝতে পেরেছিল, যার কারণে সে তার দিক থেকে বিপরীত ক্রিয়ার মন্ত্র পড়তে শুরু করে। এবং যখন বিপরীত ক্রিয়া মন্ত্র পড়তে শুরু করে, এদিকে যে পুরোহিত যে মন্ত্র পড়ছে, দুইটা মন্ত্রের মধ্যে সংঘর্ষ বাধে, সেটা পুরোহিত বুঝতে পারে। বোঝার পর পুরোহিত সেই ব্যক্তিকে খুঁজে বের করে যে ওই মন্ত্রটা ছুঁড়ে মেরেছিল তার উদ্দেশ্যে। সেই লোকটাকে সবার আগে খুব সজোরে ধাক্কা দেওয়া হয় বেটের ভেতরে, অনেকটা খুশি দেওয়ার মতো। তারপর তার মাথার চুল টান দিয়ে সোজা করা হয় এবং গলায় একটা আঘাত করা হয়। যে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করা হয়, ওই আঘাতের ফলে বকবক করে রক্ত বেরোতে শুরু করে এবং সেই রক্তটা সংগ্রহ করা হয়। সেই রক্ত যখন সংগ্রহ করা হয় একেবারে যতটুকু প্রয়োজন তাদের সেই পরিমাণ, তারপরে ওই লোকটাকে ওইখানে ছেড়ে দেওয়া হয়, তাই কিন্তু নামানো হয়নি। সেই রক্ত জমিদারের সেই মেয়েকে দিয়ে আনা হলো এবং অপেক্ষা করতে লাগলো পুরোহিত মেয়েটা এই রক্ত দিয়ে গোসল করবে। এই রক্ত দিয়ে সে যখন গোসল করবে, গোসল করার পরে তার শরীরে যে রোগ দেখা দিয়েছে সেই রোগটা চলে যাবে। যদি একে দিয়ে না হয় আরো ছয়জন তো আছে, কারোর না কারোর শরীরে রক্ত দিয়ে জমিদারের মেয়ে গোসল করলে জমিদারের মেয়ে সুস্থ হয়ে যাবে। তার যে রোগ দেখা দিয়েছে সেই রোগটা কিছুটা চামড়ার বাইরে প্রকাশ পেয়ে গেছে। এই মারণ ব্যাধি থেকে সে এই জমিদারের মেয়েকে বাঁচাতে চায়। এখন বাকি রইল ছয়জন। এক এক করে প্রত্যেকের গলা কাটা হলো, প্রত্যেকের গলা কাটা হলো এবং সর্বশেষ যে ব্যক্তি ছিল তার গলা কাটার সময়ও পুরোহিত চিন্তা করছিল, যদি এই কাজ এইভাবে না হলো এবার, তাহলে তো পরের বার আরো বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু ঠিকই এই শেষবারের বার যে রক্তটা বেরিয়ে আসে, যার গলা কাটা হয়, সেই রক্ত বেরিয়ে আসার পরে সেই রক্ত ওই মেয়ের গায়ে লাগা মাত্রই এক অদ্ভুত ঘটনা ঘটে। তার শরীরে যে সমস্ত জায়গায় ফোসকা রয়েছিল, রক্ত সেইখানে লাগিয়েছিল এবং সেই জায়গা থেকে ওই ফোসকাগুলো সরে যেতে শুরু করল। ব্যাস এবার হচ্ছে আসল প্রক্রিয়া। জমিদারের পুরোহিত এগিয়ে যায় প্রথম সেই ব্যক্তির সামনে। তারা কিন্তু সকলেই মৃত। জমিদারের পুরোহিত তখন ওই ব্যক্তির মুখের ভেতর থেকে কাপড় বের করে আনে, কিন্তু সবার আগে তার মুখে কাপড়ের যে গিট দেওয়া ছিল সেই গিটটা সে খোলে। এই কাজ করার সময় সে মন্ত্র পড়ছিল। যখন ওই কাপড়টা মুখ থেকে বের করে নিয়ে আনে, গলা তো কাটা, এই কাটা গলার কারণে যখন ভেতরে চাপ তৈরি হয়েছিল, ওই কাপড় বেরিয়ে আসার সময় এক গাদা রক্ত বেরিয়ে এলো। কেন জানি মনে হলো যে লাশটা একটু দম ছাড়ল, নেয়নি, ছাড়ল। তার কানের ভেতর থেকে বিশেষ ধরনের আংটার মতো তৈরি করা কঞ্চি দিয়ে বের করে আনা হলো সেই সুতোগুলো। চোখের পট্টি খুলে দেওয়া হলো। সে লাশের উপরে প্রথমে এক বিশেষ মন্ত্রপরে ফু দেওয়া হলো। ওই মন্ত্রপরে ফু দেওয়ার সময় কেন জানি মনে হলো যে চারপাশের বাতাস এটা ঘূর্ণি দিল। পুরোহিত কিন্তু খুব ভালো করে জানে সে এখন কি করছে আর তাকে কোন জিনিসটা করতে হবে। যে সাতজনের বলি সে দিয়েছে, এখানে তো শুধুমাত্র সাতজন তান্ত্রিক মারা গিয়ে, তান্ত্রিক এত সাধারণ মানুষ না, তান্ত্রিক যারা তাদের কিন্তু শক্তি অন্যরকম, তারা সাধারণ মানুষের মতো নয়। তারা যখন বুঝতে পেরেছে তাদেরকে বলি দেওয়া হবে, তারা তাদের মন্ত্র শক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে গেছেন। এখন তাদের আত্মাও সেই চেষ্টা করবে, এটা কিন্তু পুরোহিত জানে। এখন যখন যেই ব্যক্তির মুখের ভেতর থেকে কাপড় বের করে আনা হয়েছে, চোখের পাট্টি খুলে দেওয়া হয়েছে, কানের ভেতর থেকে ওই তুলা বের করে আনা হয়েছে, প্রথমে তার কপালে একটা আড়াআড়ি টান দেওয়া হলো বিশেষ ধরনের রং দিয়ে। লোকটা কিন্তু বুকের দিকে থুতনি লাগিয়ে বসে, মানে ঝুলে আছে, তারা কিন্তু খুঁটিতে বাঁধা। যখন তার কপালে একটা দাগ দেওয়া হলো হাত দিয়ে, হাত দিয়ে দাগ দেওয়ার পরে একটা ফু দেওয়া হলো। ফু দেওয়ার পরে আস্তে করে পুরোহিত তার কানে জিজ্ঞেস করলো, এবার কি আমার কথা তুমি শুনতে পাও? ওই লাশ তো দিল, হ্যাঁ, এতক্ষণ তোমার কানের ভেতরে তুলো ছিল বিধায় তুমি পুরো ধরনের কোনো শব্দ শুনতে পাওনি, কিন্তু এখন তুমি শব্দ শুনতে পাবে। তোমার মুখ আটকানো ছিল বিধায় তুমি কথা বলতে পারোনি, কিন্তু এখন কথা বলতে পারবে। চোখ বাঁধা ছিল বিধায় তুমি দেখতে পাওনি, কিন্তু এখন দেখতে পাবে। দেখতে পাও? উত্তর দিলে হ্যাঁ। তখনই সপ্তম ব্যক্তির কাছ থেকে পুরোহিত যায় ষষ্ঠতম ব্যক্তির কাছে, এবং ষষ্ঠতম ব্যক্তির আগে চোখের পট্টি খুলে দেয়। চোখের পট্টি খুলে দিয়ে তার উপরে সে মন্ত্র পরে সে ফু দেয়। ফু দেওয়ার পরে সে একইভাবে সে হাত দিয়ে টান দেয়। টান দিয়ে এবার সে জিজ্ঞেস করল, কিছু দেখতে পাও? এখন তার মুখের ভেতরে কিন্তু কাপড় ঢোকানো, তার মুখের ভেতরে যেমন কাপড় ঢোকানো, ঠিক তেমনি তার কানের ভেতরে তো তুলো ঢোকানো, একেবারে ঠেলে কানে পর্দা পর্যন্ত গুঁজে দেওয়া হয়েছে। তা তো শোনার কথা না, কিন্তু উত্তর এলো। সে দেখে, কিভাবে উত্তর দিল? চোখের পলক, চোখ খুলল, আর চোখ দিয়ে তাকানোর পরে চোখ দিয়ে যদি আমরা ইশারা দিই যে হ্যাঁ, ঠিক ওই রকম ইশারা দিল সে। সেইবার গেল পঞ্চম ব্যক্তির কাছে। ওই পঞ্চম ব্যক্তির কানের ভেতর থেকে তুলো বের করে আনল, তার উপরে মন্ত্র পরে ফু দিল। ফু দেওয়ার পরে তাকে ওই একই প্রশ্ন করল, কিন্তু ভিন্নভাবে। এইভাবে সবার কাছ থেকে শেষ করে একেবারে আখেরি ব্যক্তির কাছে এসে এই মুহূর্তে পুরোহিত পৌঁছাল। ওদিকে পুরোহিতের পেছনে পুরোহিত যখন প্রথম ব্যক্তি থেকে শুরু করেছে, দ্বিতীয় ব্যক্তি পর্যন্ত সে যখন গিয়েছে, তখন আবার প্রথম ব্যক্তির কাছে পুরোহিতের তিনজন শিষ্য যায়। সেই ব্যক্তি যে ওই ব্যক্তি প্রথমে পুরোহিতের, মানে পুরোহিত যে মৃত ব্যক্তির সাথে প্রথমে কথা বলল, তার শরীরে ওই তিনজন ব্যক্তি মানে পুরোহিতের চেলা এক ধরনের নকশা এঁকে দিল হাতের আঙ্গুল দিয়ে। এইভাবে পুরোহিত যত সামনে দিকে এগিয়েছে, ওরা তত পুরোহিতের পিছনে পিছনে আস্তে আস্তে এগিয়ে আসছে। এবার পুরোহিত সর্বশেষ ব্যক্তির সামনে, যে ব্যক্তি রেজিস্ট করেছিল, যে ব্যক্তি ঠেকানোর চেষ্টা করেছিল বলিকে, এবং ওই বাধাটা কিন্তু পুরোহিতের পেয়েছিল। এবার কিছু বলার আগেই পুরোহিত বুঝতে পারল সে তার দিকে তাকিয়ে আছে, তার চোখ বাধা থাকা সত্ত্বেও, সেই ব্যক্তির চোখ বাধা থাকা সত্ত্বেও পুরোহিত বুঝতে পারে যে তার দিকে তাকিয়ে রয়েছে। যখন এটা খুলে ফেলল, তার চোখ, প্রত্যেকটা চোখ যদি পরীক্ষা করা হয় পেছনে ছয়জনের, তাদের সকলের চোখ একদম স্বাভাবিক, সাদা এবং কালো মনির, কিন্তু এই সর্বশেষ তান্ত্রিক যে ছিল, তার চোখ কুটকুটে লাল, কুটকুটে সাদা না, ভয়ঙ্কর কালো, না লাল না সাদা, ভয়ঙ্কর কালো, এবং সেই কালোর কোনো ব্যাখ্যা নেই। পুরোহিতের কলিজাটা ভিতরে না ধরাস ধরাস করে বাড়ি মারতে শুরু করে, একটা না একটা ভুল তার অবশ্যই হয়েছে। এবার পুরোহিত টের পেল, এমনকি সেই লোকগুলো যারা পুরোহিতের পিছনে কাজ করছিল, যে তিনজন পুরোহিতের চালা, তারা পর্যন্ত টের পেল কিছু একটা ঠিক হচ্ছে না। মন্ত্র শক্তি দিয়ে যে আশপাশ বেঁধে রাখা হয়েছে, সেই মন্ত্র শক্তি হয় নিঃশেষিত হচ্ছে, নয়তো কেউ এই মন্ত্র শক্তিটাকে ধ্বংস করে দিবে কিছু সময়ের ভেতরেই, অর্থাৎ বাইরে থেকে কেউ হয়তো আগমন হয়েছে। পুরোহিত তখন সাথে সাথে অর্ডার দিল তাদেরকে কি করতে হবে। সর্বপ্রথম তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হল, তাদের উপরে ছিটানো হয় ঘি, ঘি দিয়ে তাদের উপর আগে আগুন ধরানো হয়। আগুন ধরিয়ে দেওয়ার সময় এক এক করে সবগুলো লাশ চিৎকার করতে শুরু করে, এবং এই সবগুলো লাশ অর্থাৎ সেই যে সপ্তম ব্যক্তি তিনি বাদে বাকি ছয়জনই চিৎকার করে ভয়ঙ্কর ভাবে অভিশাপ দিতে শুরু করে পুরোহিতকে, ভয়ঙ্কর ভাবে সে অভিশাপ দিতে শুরু করে। কিন্তু যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, ওই আগুনের ভেতরে তারা নড়াচড়া করার চেষ্টা করছিল না, বরং তারা চাইছিল যে তাদের জ্বালা যন্ত্রণা শেষ হোক। কিন্তু এটা এখানেই না, ওদেরকে ওইখানে আটকাতে হলে ওদের দুঃখ কষ্ট বেদনা সহ ওদের চেতনা সহ ওদেরকে ওইখানে আটকাতে হবে, নইলে জমিদারের বংশ কোথাও রক্ষা পাবে না। কারণ তারা একদিন না একদিন মুক্ত যদি হয়ে যায় তাহলে বড় বিপদ, আর এখনই যদি মুক্ত হয়ে যায় তাহলে তো কেউ শোনাতে পারবে না। যদি আজ থেকে 50 বছর পরে যদি কিছু হয় তখন হয়তো দেখা যেতে পারে, এই মুহূর্তে যাতে কোনো ঘটনা না ঘটে। এখন সেই একজন বাদে বাকি ছয়জনই অদ্ভুত ভাবে চিৎকার করছে, অদ্ভুত ভাবে বিভিন্ন রকমের মন্ত্র করছে। আগুন জ্বলছে না, ঘি ধরানো আগুন। এই আগুনের উপরে চারপাশ থেকে এবার বিভিন্ন কর্মীরা মিলে মাটি ফেলতে শুরু করল, এবং দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরে অর্ধেক মাটি ভরে গেল। এই যে সাতজনকে যাদের লাশে প্রথমে আগুন ধরানো হয়, তারপরে তাদের লাশ মাটি চাপা দেওয়া হচ্ছে, তার তিনটা টিলার মধ্যবর্তী স্থানে সংগঠিত হচ্ছে। তিনটা টিলা, পাহাড়ের টিলা আমরা দেখি না, ওরকম পাহাড়ের টিলা, তিনটা টিলার মধ্যবর্তী স্থানে এই ঘটনাটা হলো। তাদেরকে সবাইকে মাটি চাপা দেওয়া হলো, এবং সবাইকে মাটি চাপা দেওয়ার পরে ওই বিশেষ পানি, বিশেষ কর্মযোগ্য সমস্ত কিছু সাধন করল সেই পুরোহিত। পুরোহিত খুব ভালো করে জানত যে সে একটা কাজ করতে যেয়ে সে কত বড় ভুল করেছে, কিন্তু তারপরও মানুষজন সবসময় চায় শক্তি ধৈর্যে, ক্ষমতা ধৈর্যে তার খুব কাছাকাছি থাকার, তার কোনো না কোনো কারণ ছাড়াই তার সেবা যত্ন করার, যাতে তার সুনজরে থাকে। সে তান্ত্রিকও সেই জমিদারে সুনজরে থাকতে চেয়েছিল, কিন্তু সে জানে না কত বড় বিপদের শুরু হতে পারে যে কোনো সময়। জমিদারকে সে যখন প্রথমবার এই প্রস্তাব দিয়েছিল যখন জমিদারের মেয়ের অবস্থা খারাপ, তখন জমিদার কিন্তু না করে দিয়েছিল, কিন্তু মেয়ের অবস্থা যত বেশি খারাপ হতে শুরু করেছে কোনো বাবা পক্ষে সেটা সহ্য করা সম্ভব না। পুরোহিতকে তখন তিনি ডেকে পাঠিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে এটা কি সমাধান হতে পারে পুরোহিতজি। তখন পুরোহিত বলেছিল যে সাত বলি বা বিভিন্ন রকমের পন্থা যাতে করে মেয়েটাকে সুস্থ করা যেতে পারে। সেই সাতজনকে এমন জায়গায় বলি দিতে হবে যেখানে বলি দেওয়ার সময় বলি দেওয়ার পূর্বে তারা সকলে জানবে যে তাদেরকে বলি দেওয়া হচ্ছে, এবং তারা সেটা বলতে পারবে না, সেটা তারা দেখতে পারবে না, সেটা তারা শুনতে পারবে না, সে ব্যবস্থা করা হবে। যখন সাতজনকে একই জায়গায় বলি দেওয়া হবে, বলির এক শক্তি রয়েছে, তার ভাষায় আর কি সে বলছে যে বলির এক শক্তি রয়েছে, ওই শক্তি সিল হিসেবে কাজ করবে, এবং ওই সিল আপনার পরিবারের বাকি সবাইকে হেফাজতে রাখবে। এটা ছিল তখন আর কি সে পুরোহিতের কথা। ওই তিনটা টিলার মধ্যবর্তী স্থানে তাদের সবাইকে মাটি চাপা দেওয়া হয় ঘি দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে। পুরোহিত কিন্তু একটা ব্যাপার জানত যে তাকে খোঁজা হবে এবং কবে তাকে ধরে মেরে পর্যন্ত ফেলা হবে, এটা সে জানত, এটা সে বুঝত। কিন্তু তারপরও সে কোনো প্রোটেকশনের ভিতরে থাকার চিন্তা ভাবনা করেনি, কারণ হচ্ছে তার জীবন তার এই মুহূর্তে কেবলমাত্র ওই তার পেছনের লোক যারা রয়েছে তাদের সেফটির ব্যাপারে চিন্তা করে, নিজের সেফটির ব্যাপারে সে চিন্তা করে না। কিন্তু একটা ব্যাপার কি, যখন সাতজন মানুষ তারা ছুড়ে থাকবে একটা কাঠামোতে এবং তাদেরকে সেখানে হত্যা করা হবে, তারা হত্যা করার সময় তাদের একে অপরের কষ্ট শুনতে পায় না, একে অপরের কষ্ট দেখতে পায় না, একে অপরের কষ্টের ব্যাপারে কোনো কথা বলতেও পারছে না, এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। দুনিয়ার বুকে যখন এমন কোন ঘটনা ঘটে, তখন সেইখানে এক ক্রিয়ার তৈরি হয়, এমন এক এনার্জি, যে এনার্জি বংশের পর বংশ সামনে যতটুকু পর্যন্ত এগিয়ে যাবে এই ডিএনএ, ততটুকু পর্যন্ত এই ডিএনএ কে প্রভাবিত করতে পারে, তাদের জীবনে হানা দিতে পারে, তাদের জীবনে সুখ কেড়ে নিতে পারে, তাদের উপরে দুঃখের ছায়া নামিয়ে দিতে পারে। সবকিছুর ব্যাখ্যা আসলে খুঁজে পাওয়া খুব কঠিন যখন এমন কোন ঘটনা বংশের শুরুতে বা বংশের গোড়ায় ঘটে, এমন কোন নির্মমতা যেখানে একটা নারীকে সুস্থ করার জন্য তার উপরে কি হয়েছে সেই ব্যাপারে কোন রকম ধারণা রাখা সত্ত্বেও তাকে সুস্থ করার জন্য যখন সাতজন, তাও বিশেষভাবে প্রশিক্ষিত ব্যক্তি, যারা সাতজন আলাদা আলাদা তান্ত্রিক, তাদেরকে বলি দিয়ে তাদের রক্ত যখন ব্যবহার করা হবে, তার শরীরে আসে সেই ঘা বা সেই রোগকে মানে বিলীন করার জন্য, পুরো ব্যাপারটাই কেমন যেন এক অদ্ভুত, না এক অদ্ভুত কর্মকাণ্ড না? কারণ একজন নারীর গায়ে যখন এমন কোন রোগ দেখা দিয়েছে, সে রোগের ওষুধ কেন ওই বলি বা অন্যান্য ক্রিয়া হতে হবে? তার মানে কি এই রোগ এসছে কি হবে? এই রোগ আসার ব্যাপারে কেন কেউ জানল না যে এই রোগের ওষুধ এত ডেডলি হতে পারে যে সাতজন মানুষকে খুন করতে হবে, এবং খুন না, তাদের বলি চড়ানো হবে, তাদের রক্ত, সেই রক্ত তার গায়ে লাগানো হবে, এবং সাতজনও না, ওই সাতজনের মধ্যে থেকে যে কোনো একজনের রক্ত সে কাজ হয়ে যাবে, বাকি ছয়জন? এমন নির্মমতার উপরে ভিত্তি করে যে সুস্থ হবে, যার শরীরের রোগটা চলে যাবে, তাকে কি এমনি এমনি পুরো প্রকৃতি ছেড়ে দেবে? স্রষ্টা কি তাকে এমনি এমনি ছেড়ে দেবে? সে কি জানে না তার কাছে রক্ত ঠেলা হচ্ছে, সে কি জানে না সে ব্যাপারে? অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই তো ধ্বংসাত্মক, যা বিপদ ডেকে আনবে বংশ অবশ্যই। কারণ সেই নারীর গর্ভ থেকে যদি কোনো সন্তান বের হয়, সেই নারীর কৃত কর্ম হ্যাঁ নিষ্পাপের উপরে বর্তায় না, কিন্তু বংশের পেছনে তা ঘুরতে থাকে, এবং নিষ্পাপ কেহ তার জন্য পরীক্ষা দিতে হয়, সাফার করতে হয়, এবং শেষে যে শেষ হতে হয়। কোন না কোনো বংশের কোন না কোনো গোড়া থেকে যখন একবার কোনো ঘটনা শুরু হয়, তার শেষ কেউ ঠিক করতে পারে না। কারণ দুনিয়াতে এমন কোন সমস্যা নেই যেমন যেটা সমাধান নেই, ঠিক তেমনি দুনিয়াতে এমন প্রচুর সমস্যা আছে যে সমস্যার কোন সমাধান নাই। মাত্র তো শুরু। যে মেয়ে সুস্থ হলো, সে যখন সুস্থ, তার বিয়ের কথাবার্তা চলছে। বলেছি না ওই তান্ত্রিক জানতো যে তার জীবনের উপরে থ্রেট রয়েছে, তান্ত্রিক না পুরোহিত, কিন্তু সত্যিকার অর্থে পুরোহিতের পরিচয় জানার প্রয়োজন সবার। এই পুরোহিত সে যে জ্ঞান জানে সেই জ্ঞানটা ছিল অর্ধেক জ্ঞান, পুরো জ্ঞান না। প্রত্যেকের একজন শিক্ষক থাকে, প্রত্যেকের একজন গুরু থাকে। আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের যেমন উস্তাদ থাকে, আমরা যারা স্কুলে পড়ি আমাদের যেমন টিচার থাকে, প্রত্যেকটা টিচিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রে একজন করে শিক্ষক থাকে, তাকে আমরা বিভিন্ন নামে চিনি জানি। ওই পুরোহিত যার কাছ থেকে সেই প্রক্রিয়াটা শিখেছিল, তাও সে শিখেছিল প্রায় তিন ভাগের দুই ভাগ, মানে অর্ধেকের থেকে কিছু বেশি। শেষে চরণ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে ভেবেছে যে যদি এই প্রক্রিয়া করা যেতে পারে তাহলে জমিদারের মেয়ে সুস্থ যাবে, আর সে তার দেখাতে পারছে না যে আমার অনেক টাকা পিসির প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন, সে তো সেটা দেখাতে পারছে না। প্রত্যেকেই সবকিছু করে তার নিজের পরিবারের জন্য, এবং এই জন্যই এই বংশে যে অভিশাপগুলো ছড়ায় বা বংশে যে বিপদগুলো ঘটতে থাকে তাকে বলে গ্রিডের কারণেই। যাদের জন্য করা হয়েছে তারা তার জানে না যে তাদের জন্য করা হচ্ছে, তো তখন তাদেরকেই স্বীকার করতে শুরু করে এরা। ওই মেয়েটার বিয়ের দিন ঠিক হয়, ধুমধাম করে বিয়ে হবে স্বাভাবিক, কারণ জমিদারের মেয়ে। পুরোহিত কিন্তু সেটা বুঝতে পারছিল যে ওর উপরে বিপদ ঘনাচ্ছে, কারণ ও স্বপ্নে বারবার একজনকে দেখে যাকে তারা মা ভবানী বলে, তাকে সে দেখতে পায়, তার বিভিন্ন রূপ সে দেখতে পায়, বিশেষ করে তার রুদ্র রূপ। সেই রুদ্র রূপ তাকে বলেছিল যে তোর হৃৎপিণ্ড বের করে ওরা দাঁড়িয়ে খাবে, তোর হৃৎপিণ্ড বের করে ওরা দাঁড়িয়ে খাবে। ঠিক আছে, ভালো কথা। যখন এমন ধরনের আবাস পাওয়া যায়, আর এরকম ব্যক্তি যারা, তারা যখন এরকম আবাস পেতে শুরু করে, তারা তখন অত্যন্ত সাবধান হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে যে না, তারা এই শক্তির সাথে পেরে উঠতে পারবে না। পুরোহিত কিন্তু কোনো মতে তার সেই শিক্ষক বা গুরুর কাছে ফেরত যেতে পারবে না। কেন? কারণ যখন সে তার শিক্ষক বা গুরুর কাছে যাবে এবং সে যখন শুনবে যে তার পুরোহিত শিষ্য আর কি, যে এখন পুরোহিত, সে যে অঘটন ঘটিয়েছে, এই অঘটন তো তার ঘটনা উচিত হয়নি। যত কিছু হোক না কেন, কখনোই কোনো মানুষকে যদি বলি দেওয়া হয় কোনো না কোনো রিচুয়ালে, সেই রিচুয়াল কখনোই ভালো রিচুয়াল না। তাকে শেখানো হয়েছিল এই জন্য যে এই রিচুয়ালগুলো যারা করে, এই শেখানো হলে হয় কি যে এই রিচুয়ালগুলো করতে দেখলে ওই আলামত দেখে সে বুঝতে পারবে যে এখানে এই রিচুয়ালগুলো হচ্ছে। কিন্তু সে কিন্তু শিখেনি যে এই রিচুয়ালকে ধ্বংস করতে হয় কিভাবে, সেটা শিখেনি, শেখার দরকারও মনে করেনি। কারণ মনে করেছে যে একবার যখন এগুলো শিখেছে তখন তো হলেই, কিন্তু সে তা কখনো ভাবেনি যে তার জীবনে যে সে কখনো এই শিক্ষাটাকে পুনরায় ব্যবহার করবে। শুধুমাত্র শিখেছিল সে মাত্র। পুরোহিত তার ওস্তাদের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে আর ভাবেনি একবারও, অর্থাৎ সে গুরু। কিন্তু বিপদ ঘনাচ্ছে, তার প্রথম প্রমাণ হচ্ছে যখন একটা বৈঠক হয়, যেই বৈঠকে তারা ঠিক করছিল যে কোন দিনক্ষণ কোন লগ্ন বা কোন সময়ে বিয়েটা হতে হবে, বা অন্যান্য যত আচার বা রীতিনীতি রয়েছে সেই সমস্ত রীতিনীতির সময়টা কখন পারফেক্ট, ওই বৈঠক যখন চলছে তাদের, তখন অন্ধকার থেকে না একটা ভীষণ চিৎকারের শব্দ আসে। ওই চিৎকারের শব্দটা যেখান থেকে আসে সেখান থেকে মানুষজন যখন ছুটে যায়, তখন মানুষজন দেখতে পায় একজন ব্যক্তি যে হচ্ছে ওই হেল্পিং এর কাজ করে, সোজা বাংলা যদি বলি চাকর, সেই চাকর আগুনে দগ্ধ হচ্ছে। সে কেউ বুঝতে পারছে না কি করবে, কেউ এসে যে পানি মারবে সেটাও তারা বুঝতে পারছে না, কেউ কিচ্ছু বুঝতে পারেনি, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। সে এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, এদিকে ছুটে ওইদিকে ছুটে, সে কারোর কাছে যে সাহায্য পাচ্ছে না। এই যে প্রস্তর দেয়ালগুলো, এই প্রস্তরের দেয়াল সে যখন স্পর্শ করছে, তার শরীরের যে ছাল, পড়ে যাওয়া ছাল একেবারে সে প্রস্তরে রেগে যাচ্ছে। জমিদার কখনো কারোর আপন হতে পারে না, আর এটা তো চাকর। তখন জমিদার অন্যান্য চাকরদেরকে অর্ডার দিল যে একে পিটায় থামা, যে তুই ছুটতে না পারে একে পিটায় থামা। সে অর্ডার দিল সবাইকে, এই চাকর যেহেতু ছুটতে না পারে, এই জীবন্ত পুড়ছে যে চাকর, অদ্ভুত ভাবে সেই চাকর যেহেতু নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটছে না, অন্যান্য চাকররা লাঠি নিয়ে এসে তাকে মারতে শুরু করেছে। ভাবা যায়, ভাবা যায় মানুষ কত নিষ্ঠুর। জীবন্ত দগ্ধ হচ্ছে সেই ব্যক্তি, তাকে যখন কয়েকটা আঘাত দেওয়া হলো সে পড়ে গেল, কিন্তু সে তারপর ওঠার চেষ্টা করছে, তার চেহারার একপাশ পড়ে গেছে, কিন্তু তার আগুনটা এই মুহূর্তে সম্পূর্ণ পিঠের দিকে বেশি। সে উঠতে গিয়েছে যখন আবার, তখন আবার তাকে আঘাত করা হয়েছে ঘাড় বরাবর, এবং ঘাড়ের যে আঘাতটা, এই আঘাতের সময় কিছুটা ছাল বাকল পর্যন্ত উঠে গিয়েছিল শরীরের। কথাটা এইভাবেই বলতে হয়, কারণ চামড়া বলতে গেলে না নিজের কাছে অস্বস্তি বোধ লাগে, এই জন্য বলতে হয় যে ছাল বাকল উঠে গিয়েছিল সেই লাঠির আঘাতে, এবং সে পড়ে গিয়েছিল। এবার কি হলো, সে যখন পড়ে গিয়েছিল এবং যখন পিঠের উপরে পড়ল, পিঠের আগুনটা নেমে গেল। এতে একটা মানুষ যার গা থেকে ধোঁয়া উঠছে, এখন চুল পড়ে গেছে, চামড়া পড়ার বিকট গন্ধ, তার নাকের একপাশ পুড়ে গিয়েছে, চেহারার একপাশ সহ তার রূপটাই বদলে গেছে। যে মানুষটা মিনিট খানেক আগে যেমন ছিল তার রূপটাই বদলে গেছে। পুরোহিত এক কোনায় দাঁড়িয়ে দেখছে, সে বুঝতে পেরেছে ঘটনা কি হচ্ছে। কিন্তু জমিদার এখন, এই জমিদারের অন্দরমহল থেকে এই নিকৃষ্ট মানুষটাকে তো সরাতে হবে। নিকৃষ্ট কেন? কারণ পুড়ে গিয়েছে, মরেনি এখন পর্যন্ত, দম আছে, কিন্তু জমিদারের কাছে সে নিকৃষ্ট। সে অর্ডার দিল, বাইরে যা, যে বড় কচুর পাতা নিয়ে আয়। কারণ কিভাবে তারা তাকে উঠাবে তারা বুঝতে পারছে না। যেখানে হাত দিবে ছাল বাকল উঠে যাবে মানুষের, জীবন্ত মানুষের ছাল বাকল নিজের হাতে কখনো কল্পনা করতে পারবে কেউ? কেউ কখনো কল্পনা করতে পারবে না। বাইরে থেকে অন্যান্য চাকররা এসে বড় বড় কোচুর পাতা নিয়ে এলো এবং সেই বড় বড় কোচুর পাতা দিয়ে তাকে প্রথমে মুড়িয়ে দেওয়া হলো দুজন চাকরের মাধ্যমে। সে তখনও চিৎকার করছে যন্ত্রণায়। অন্যান্য বড় বড় যারা সিনিয়র রয়েছে তারা, মানে চাকর আর কি কর্মচারী, তারা তাকে সাবধানত বলছিল যে চুপ কর চুপ কর চুপ কর, তাতে যন্ত্রণায় উহ আহ করতে পারবেন না জমিদারের অন্দর মহলে। তাকে কলাপাত ওই কি জানি বলে কলাপাতার একটা না কলাপাতা না কলা গাছের একটা বেড়ে শোয়ানো হলো। ওই কচু গাছের পাতা দিয়ে মুড়িয়ে তাকে বাইরে নিয়ে কলা গাছ কেটে, কারণ কলা গাছ কাটলে কলা গাছ থেকে পানি বের হয়, ওই কলা গাছ অর্ধেক করে ফাড়া ফাড়া সেটার উপরে শুয়ে রাখা হলো তাকে। লোকটাকে শুয়ে রাখা হলো এবং ওই লোকটা জিন্দা ছিল চার দিন। ওই লোকটা ছিল জিন্দা চার দিন। ওই চার দিন তাকে দেখার জন্য শুধুমাত্র তার সেই আত্মীয় স্বজন এসেছিল, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে পারেনি। গা থেকে গন্ধ আসে। সে চার দিন জিন্দা ছিল, কিন্তু ওই চার দিনের তিন রাত তো ছিল, ওই তিন রাতের ঘটনা রয়েছে। এখন যখন শরীর চলে যায় না, জ্বলে যাওয়ার পরে অনেক সময় হয় কি কিছু অংশের মানে কোনো অনুভূতি থাকে না, কিন্তু বাকি অংশগুলো যা একটু ঝলসে গিয়েছিল তাতে তীব্র যন্ত্রণা দিচ্ছে। তখন তাকে খুব চিৎকার করছে সে রাতের বেলা খুব। পুরোহিতের না ভেতরে না কেমন জানি অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। কিন্তু সে আবার এটা জানে যদি সে ওই কলা গাছ এনে, যদি কলা গাছের ভেতরে যে নরম অংশগুলো রয়েছে সেগুলো যদি ওর ঘায়ের উপরে দেয় বা একটু যদি চাপে যদি একটু পানিগুলো দেয়, মানে ওই কলা গাছের ভেতরের পানি, তাহলে তার ব্যথা উপশম হবে একটু বা একটু আরাম লাগবে, কারণ ওই পানিটা ঠান্ডা। নিজের ভেতরে যে গিল্টটা সে ফিল করছে না পুরোহিত তার নিজের কর্মের, ওই গিল্টের কারণে এবং নিজের ফেট সম্পর্কে তো তার ধারণা হয়ে গেছে যে তার ভাগ্য এখন তাকে সলিডি লিখে ফেলেছে যে তার মৃত্যুটা কিরকম হতে যাচ্ছে। সে তখন ওই দায়িত্ববোধ ওই গিল্টি ফিল থেকে নিজের ঘর থেকে বেরিয়ে আসে এবং সে ব্যক্তির কাছে আসে। সেই কলা পাতা কলা গাছের অনেকগুলো ইয়ার কাটার উপরে সে তখন শোয়া। রাতের ঘুটঘুরে অন্ধকার, তার আপন জন তার পাশে নেই। এই চাকর অন্যান্য সমস্ত চাকরের সাথে মিলে এই পুরোহিতই সেদিন সে বলিকাণ্ড ঘটিয়েছিল। এখন যখন চাকর যখন দেখতে পায় যে পুরোহিত এসছে, চাকর তখন অশ্রাব্য ভাষায় তাকে চা মন চা তা বলতে শুরু করল। কিন্তু পুরোহিত সেই কলা গাছের পানি বা কোনো কিছু তার গায়ে লাগাতে লাগলো যেই জায়গাগুলোর মধ্যে খা রয়েছে। লোকটা শরীর ফুলতে শুরু করেছে অস্বাভাবিকভাবে, এবং এই যে শরীর ফুলতে শুরু করেছে, এই ফুলতে শুরু করার মধ্যে একটা ব্যাপার তা হচ্ছে ওই যে মন্ত্রগুলো তারা পড়েছিল, যে মন্ত্রগুলো পড়াকালীন সময় ওই যে বলির কাণ্ড ঘটেছে, শরীরের যে পানিগুলো মানে ওইখানে ফুলে উঠছে, ওই পানিগুলোর ভেতর থেকে ওই ধরনের মন্ত্র শব্দ আসছে। ওই ধরনের পানির ভেতরে শরীরের ভেতরে যে তার শরীর তো ফুলতে শুরু করেছে না, পানি থেকে কিভাবে শব্দ আসবে? পুরোহিত মনে হয়েছিল যখন মাথায় সবকিছু মানে ঘুরপাক খাচ্ছে দেখে সে সবকিছু নিজের মাথার মধ্যেই শুনতে পাচ্ছে, কিন্তু সে চাকর তার হাত ধরে ফেলেছিল, হাত ধরে বলেছিল শুনতে পাস না, মন্ত্র শুনতে পাস না, এরকম। পুরোহিত সেখান থেকে পালিয়ে আসে। পরবর্তী রাতের বেলাও অন্য লোক দিয়ে পুরোহিত মানে তার একটু সেবা করার জন্য পাঠিয়েছিল অন্য লোক, সেই লোকদের হাত ধরে সে বলেছিল যে ওকে নিয়ে আয়। এখন পুরোহিত তো চায় না, পুরোহিত কিন্তু একটা কথাকে ব্যবহার করে, সে কথাটা হচ্ছে যে আমার এখানে যাওয়ার অনুমতি নেই বা আমার এখানে গেলে একটু সমস্যা হতে পারে, তাই যাওয়া যাচ্ছে না। কারণ পুরোহিতের কথার উপর দিয়ে চাকররা তা কোনো কথা বলতে পারবে না। তৃতীয় রাত সেদিন সে বিকট ভাবে চিৎকার করছে, বিকট ভাবে চিৎকার করতে করতে এবার সে মন্ত্র বলছে, ওই অদ্ভুত মন্ত্র। ওই অদ্ভুত মন্ত্র কাকে ডাকে বা কাকে নিয়ে আসে সেই সম্পর্কে কারো কোনো ধারণা নেই। কিন্তু এদিন রাতের বেলা জমিদারের আশ্চর্য হয়নি, কারণ এদিন যেহেতু সে চিৎকার করছে জমিদার কান পর্যন্ত গিয়েছে। এখন ওই দিন রাতের বেলায় অন্যান্য চাকরদেরকে ডেকে এনে তাদেরকে চাবুক দিয়ে বেশ কয়েকটা বাড়ি মেরে সে জমিদার হুকুম দেয় ওকে দূরে নিয়ে ফেলাই দিয়ে আসতে, আর যদি প্রয়োজন পড়ে ওর গায়ে আরেকটু ঘি ঢেলে আগুন লাগিয়ে সৎকার কর্ম একবারে শেষ করে ফেলুক, এই কথাটা সে বলে দেয়। এখন দুইটার যে কোনো একটা তাদেরকে করতে হবে, এবং এই কর্মচারী চাকররা চাবুকের বাড়ি খেয়েও ওই লোকটাকে, সেই যে প্রথম চাকর যে অগ্নিদগ্ধ হল, তাকে ধরে রেখে আসে। কিন্তু কখনো কখনো চিৎকার মারাত্মক ভাবে ভেসে আসে, যত দূরেই রাখুক না কেন। আর যখন এক ভয়ানক শক্তির বিরাজ শুরু হচ্ছে, সেই শক্তি তো কাউকে শান্তিতে থাকতে দিবে না, তাহলে সেই ব্যথার চিৎকারকে সে ব্যবহার করবে না কেন। ব্যথার চিৎকার বা ব্যথার কুঙ্গানি মানুষ সইতে পারে না, একজন সুস্থ মানুষও তা সইতে পারে না। রাতের বেলা আবারও জমিদার পাগল হয়ে গেল, কারণ তার ঘুম ভেঙেছে তার চিৎকারেই। জমিদার যখন বেশ কয়েকজন চাকর ডাক দিয়ে আবারও কয়েকবার প্রহার করল, তখন চাকররা বলতে লাগলো যে তারা কোনো কিছু শুনতে পায় না। কিন্তু একসময় মার খেয়ে তারা আবারও শুধুমাত্র জমিদারকে দেখানোর জন্য এদিক ওদিক ঘুরতে শুরু করে। এখন জমিদার বারবার বলছিল, ওই যে ও দাঁড়িয়ে আছে, ওই যে ও দাঁড়িয়ে আছে, মার ওকে মার, দাঁড়িয়ে আছে তো। কারণ জমিদার দেখতে পাচ্ছে সে দাঁড়ানো। কে দাঁড়ানো? সেই যে প্রথম চাকর। রাত যখন ভোর হয় ততক্ষণে তার জীবনের প্রদীপ নিভে গেছে, সেই প্রথম চাকরের জীবনের প্রদীপ নিভে গেছে। তাকে যেখানে রেখে এসেছিল ওই লোকেরা তো সকাল হওয়ার সাথে সাথে আবার সেখানে গিয়েছে, কেউ না কেউ গিয়ে আবিষ্কার করেছে সে মারা গেছে। এবং তাকে সেই দিনই যেভাবে দাহ করা উচিত বা সৎকার করা উচিত সেভাবে সৎকার করে দিয়েছে তারা। এই সৎকারের ব্যাপারটা, তাকে কিভাবে সৎকার করা হয়েছে, এই তথ্যটা আমার কাছে নেই। মারা গেছে পুরোহিত জানে যে এক এক করে সবার পালা আসবে, এক এক করে সবার পালা আসবে। জমিদার যাবে সবার শেষে, কিন্তু জমিদার সবার শেষে যাওয়ার পরে জমিদারের এই মেয়ে বেঁচে থাকবে ঠিকই, কিন্তু এই মেয়েকে ওরা সেই যন্ত্রণা দিবে। এবং এখান থেকে বংশ যতদূর সামনে আগাবে প্রত্যেকের জীবনকে ওরা একেবারে তছনছ করে দিবে, তছনছ। এখন পুরোহিত এটাও জানে যে তার সময় ঘনিয়ে আসবে খুব তাড়াতাড়ি, জমিদারের আগেই হয়তো তারই সময়। সে কি করবে ভেবে পাচ্ছে না, কুল কিনারা করতে পারছে না। এদিকে জমিদারের মেয়ের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে পুরোপুরি, এখন যে সমস্ত আচার বা রীতিনীতি রয়েছে সেগুলো তো পালন করা হচ্ছেই, সেই সমস্ত আচার রীতিনীতি পালন করার মধ্যে সেই দিন তাদের একটা রিচুয়াল ছিল, যে রিচুয়ালটা হচ্ছে বর কনে সেখানে উপস্থিত থাকবে কিন্তু তাদের এখনো বিয়ে হয়নি। এই রিচুয়াল সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এবং সেই দিন প্রচুর মানুষের সমাগম ছিল, প্রচুর মানুষের সমাগম। আর সেইখানে ঘটে একেবারে পুরো ঘটনা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ঘটনা, পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। বড় বড় পাত্রে রাখা ছিল ঘি, ওই রিচুয়ালে সেই ঘিটাকে ব্যবহার করা হবে, কিন্তু ঘিটা রাখার পরে ওই পাত্র ঢেকে দেওয়া হয়েছিল। তিনটা বা সাতটা এরকম একটা পাত্র ছিল সেখানে রয়েছিল, যে মানে পুজো করার জন্য যে আগুনের প্রেতি প্রয়োজন সে প্রেতি রয়েছে সেখানে, এবং চারপাশে এক ধরনের আয়োজন। এখন এখানে হবু বর বা কনে বা যারাই হোক তারা বসবে, দুই পক্ষের লোকই বসবে এবং যিনি বিয়ে করাবেন তিনিও সেখানে বসবেন। এখন সেই রিচুয়ালটা শুরু হচ্ছে, এখন পাতিল হয় তিনটা বা সাতটা, যে পাতিলের ভেতরে ঘি রাখা হয়েছিল সেই পাতিলটা খোলা হয়, তা থেকে একটু ঘি নেওয়ার জন্য। খোলার পরপরে যিনি পূজা করছেন সেইখানে তিনি আটকে ওঠেন। তার নিজের চোখ দেখেছিল যে পাতিলের ভেতরে একটা মানুষের কাটা মাথা ঘিয়ের ভেতরে চুবানো, এবং সে কাটা মাথায় আবার পট্টি বাঁধা চোখে, মুখের ভেতরে আবার কাপড় গুছে মুখ পেতে দেওয়া, আবার কানের ভেতর থেকে কি জানি রুই টাইপের জিনিস বেরিয়ে আসছে, অর্থাৎ সুতা। সে কিন্তু এটা দেখেছিল, কিন্তু পরে যখন অন্যান্য লোকজন দেখলো তখন তারা দেখে যেন ভিতরে তো কিছু নেই, কিছু নেই। পুরোহিত বুঝতে পারছিল যে এখন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। মেয়ে এবং ছেলে তখন সেখানে উপস্থিত, পূজারী আসে এখানে পুজো করতে নারাজ, কারণ সে বাবা বলছিল দৈব ঘটনা হচ্ছে এখানে, কাটা মাথা দেখা মানে অশুভ লক্ষণ, মানে কোন শুভ লক্ষণ না, মানে কুলক্ষণ। জমিদারের উপর দিয়ে পূজারী যখনই কথা বলবে তখন পূজারীকে কি সাইজ করা হবে না, সবার সামনে তো অপমান বোধ করল সে জমিদার। পূজারীর পরিবর্তন ঘটলো, এখন বলা হলো যে পূজারী যেহেতু পারছে না আমাদের এখানে পুরোহিত হচ্ছে সেই কাজ করবে, অর্থাৎ এই সেই পুরোহিত যে বলিকাণ্ড ঘটিয়েছে। এখন পুরোহিত যখন ওই পুজো বা সেই জিনিসটা যখন করছে তখন সে স্টেবল কন্ডিশনে কিছুই করতে পারছে না, কেননা সে যখন কোনো কিছু ওই আগুনে ঢালতে যায় তখন তার হাত কে জানি টান দেয়, যখন সে কোনো কিছু বলতে যায় সে মন্ত্রটাকে কে জানি ভুলিয়ে দেয়, যখনই সে এদিক ওদিক তাকায় তখনই সেই সাতজনের কারো না কারো চেহারা সে দেখতে পায়, যখনই সে চোখ বন্ধ করার চেষ্টা করে তখনই সে দেখতে পায় সেই ঘি দিয়ে আগুন ঢেলে দিয়ে তাদেরকে মাটি চাপা দেওয়ার সেই মুহূর্ত, সে চোখ খুললে আবার দেখতে পায় যে আশপাশে তারা রয়েছে। এখন ওই অবস্থাতে ভুল হওয়া সত্ত্বেও পুরোহিত তখন তার সেই কাজ করে যাচ্ছিল। এই পর্যায়ে প্রথমে এক ফোঁটা রক্ত পরে ওই হবু বরের গায়ের উপরে, তারপরে পরে আরো, তারপরে পরে আরো, তারপরে আরো পরে। যখন উপরের দিকে তারা তাকালো, ওই তাকানোর মুহূর্তের ভেতরেই আরো ফোঁটায় ফোঁটা রক্ত পড়তে শুরু করলো, যেন ফোঁটায় ফোঁটায় বৃষ্টি হচ্ছে, মোটা মোটা ফোঁটা। উপরের দিকে তারা তাকিয়ে দেখতে পায় তাদের উপরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় মানে এক ধরনের কিছু, যে জিনিসটা একটা স্ট্রাকচার দিয়ে দেখেছে উপরে ছায়া দেওয়ার জন্য, এই স্ট্রাকচারের একটা পাশে সাতটা পাখি, এই পাখি মানে মাথা নিচে পা উপরে এই অবস্থায় বাঁধা, এবং ওই স্ট্রাকচারের উপরে কেউ কখনো উঠতে পারবে না, এটা সম্ভবই না, এটা একটা অস্থায়ী স্ট্রাকচার মাত্রই তৈরি করা হয়েছে, এবং ওইখান থেকে ওই রক্তগুলো তাদের গায়ে পড়ছে। সাতটা পাখির মুখ থেকে অথবা গলা থেকে রক্ত পড়ছে তাদের গায়ে। যখন সাতটা পাখি দেখা গেল, আশপাশে যারা ছিল তারা সাথে সাথে উঠে বসে, কারণ এটা ভয়ানক ভয়ানক অমঙ্গলের ঘটনা এবং অত্যন্ত বড় বিপজ্জনক পরিস্থিতি। ওই পাখিগুলো ছিল কাক, সাতটা কাক, বড় দার কাক, তার ভেতর থেকে রক্ত পড়ছে, কেউ দেখার সুযোগ পায়নি যেগুলো গলা কাটা না ভেতর থেকে পড়ছে। বিশাল হুল্লোড় পড়ে গেল, এবং যে জমিদার নিজের প্রতাপের জন্য সবকিছু লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল, কাউকে জানতে দেয়নি, বুঝতে দেয়নি যে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সবার সামনে প্রত্যেকটা মানুষ জানতে পারলো যে বাড়িতে কোনো অঘটন ঘটছে, এমনকি সে মেয়ে, সে নিজে বুঝতেই পারল না এমন হবার কারণ কি, সে কিভাবে বুঝবে, সে তো মোহের ভিতরে রয়েছে, মানুষের রক্ত যে নিজের গায়ে লাগাতে পারে, লাগানোর পরে যে খাবার খেতে পারে, এবং সে সেই খাবার খেয়ে খেয়ে দিনের পর দিন রাতের পর রাত পার করে আবার কোন এক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবির্ভূত হতে পারে, সে আবার কেন এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিবে বা এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববে? তার কাছে তো কোনো কিছুই না। যখন নিজের গায়ে রক্ত লাগাতে পেরেছে সাত সাতজন মানুষের, সাত সাতজন পুরুষের, তার এমন কোন অনুভূতি আসার কথাই না যে সে ভয় পাবে। বাকি সবাই ভয় পেল, তার কোন রিয়াকশন নেই। সে তো মোহের ভিতরে পড়ে রয়েছে যে সে কিভাবে তার এই হবু স্বামীকে খুব তাড়াতাড়ি নিজের কাছে পাবে। ততক্ষণে যেহেতু চারপাশে ছড়িয়ে গেছে ব্যাপারটা, এবার ওই জমিদারের মানে ইয়ার মধ্যে মানে ক্রোধে পড়লো, মানে ক্রোধের আগুনের আগুনটা যে পড়লো পুরোহিতের উপরে। এবার সে পুরোহিতকে অন্যান্য চাকরদেরকে দিয়ে আটকায়, আটকিয়ে তাকে প্রথমে মানে খুব গালিগালাজ করে তারপরে তার কাছে জানতে চায় ঘটনা কি, কি হচ্ছে ওগুলা, কি কেন হচ্ছে। এখন পুরোহিত কিন্তু জমিদারের সামনে সবগুলো কথা স্বীকার করে যে সে ভেবেছিল যে এতটুকু করলেই হবে, কিন্তু আরো পরবর্তীতে যে অন্যান্য রিচুয়াল গুলো ছিল সেগুলো যে করা লাগবেই এটা সে যেমন জানতো না, ঠিক তেমনি এটা সে শিখেও নেই। সে ভেবেছিল যে এইভাবে করলেই যথেষ্ট, কিন্তু এমন কোন সমস্যা ছিল যে সমস্যার কারণে যে মানে এই মেয়ের শরীরে যে ফোসকা বা যেটাই অসুখ না কেন, বা যেই অসুখই হোক না কেন, যে এই বলির ব্যাপারটাই সবচেয়ে বেশি মুখ্য অন্যান্য সমস্ত পন্থার বাইরে। ব্যাপারটা হচ্ছে কি, তাদের মেয়ে, জমিদারের মেয়ে, সে এমন এক পথ দিয়ে আসছিল একদিন রাতের বেলা, ওই পথ দিয়ে আসার পরে একটা ঘটনা ঘটে। সে তো পালকিতে এসেছিল, তো পালকি বাহকেরা এক মিনিটেরও কম সময়ের জন্য দাঁড়িয়েছিল। এই এক মিনিটেরও কম সময় যখন তারা দাঁড়িয়েছিল, এই পালকির চারপাশে তো আবার নিরাপত্তা রয়েছে, এই পুরো বহরের উপরে কারা যেন আক্রমণ করে, তারা মানুষ নাকি অন্য কিছু, সে ব্যাপারে কারোর কোন ধারণা নেই। কারণ তাদের লাশ পাওয়া যায়, ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়, এবং ওই ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় এবং ওই পালকির ভেতরে জমিদারের এই মেয়েকে পাওয়া যায়, জমিদারের মেয়েকে পাওয়া যায়। তো জমিদারের মেয়েকে যখন পাওয়া যায়, সেখান থেকে আনার পর থেকে জমিদারের মেয়ে কেমন যেন অদ্ভুত। সে সারা দিন আচর দেওয়ার চেষ্টা করত, সে সারা দিন কামড়ানোর চেষ্টা করত, যে মেয়ে সুস্থ ছিল সে মেয়ে হুট করে কেমন যেন পাগলাটে আচরণ শুরু করলো। একদিন একটা পালিত পাখি, যে পাখিটাকে তারা পালতো, ওই পাখিটাকে দুই হাত দিয়ে ধরে হুট করে মাথায় কামড় দিয়ে মাথাটা আলাদা করে ফেললো মুহূর্তের ভিতরে, মুহূর্তের ভেতরে। এবং মুখের ভেতরে যেভাবে একটা মানুষ চুইংগাম বা কোনো কিছুকে ঘোরাতে থাকে জিভের সাহায্যে, সে মাথাটাকে তার মুখের ভেতরে ঘোরাচ্ছিল, দেখতে পেয়েছিল তার জমিদার স্ত্রী অর্থাৎ তার মা। ওই ঘটনার পরে একদিন তাদের গ্রামে একজন মানুষ মারা যায়। যে মানুষটা মারা যায় সে মানুষটার দাহকর্ম হচ্ছিল দূরের একটা শ্মশানে। রাতের বেলা কিন্তু জমিদারের মেয়েকে পাওয়া যায়নি, কিন্তু ঠিক যখন আলো ফুটে সকাল নয় কিন্তু মনে হবে যে সন্ধ্যার সময়, মানে ধীরে ধীরে আলো বাড়বে এখন, কিন্তু ওই ওই সময়টা মনে হবে যে সন্ধ্যা। ঠিক ওই সময় যখন যে পরিমাণ আলো থাকে ওই পরিমাণ আলোতে বাড়ির কিছু চাকর ওই মেয়েটাকে ওই শ্মশান ঘাটে পায়, এবং তার দুই হাতে ছিল একটা মানুষের আধপোড়া পায়ের নিচের অংশ, পায়ের কবজি এবং উপরের কিছু অংশ, মানে পায়ের কবজি নয়, পায়ের তালু এবং কিছু অংশ, মানে অ্যাঙ্কেলের কিছু উপরে, মানে গোড়ালের কিছু উপরের অংশ, এবং সেটা নাকি ওই মেয়ে নিজের মুখে নিয়ে চিবিয়ে খেয়েছে এটা বোঝা যায়, এবং ওর মুখে কালে ঠোঁটে নাকে সব জায়গায় ওই যে পুড়ে যাওয়া মাংসের যে অবস্থাটা, যে ধরনের কন্ডিশন থাকে, এই সমস্ত কিছু লেগে রয়েছে ওর। এখন জমিদারের মেয়েকে তো ধরা সাহস পায় না, তো উদয়পুর থেকে দুজন দৌড় দিয়ে গিয়েছে জমিদারের কাছে। জমিদারকে বলার পরে জমিদার তার স্ত্রী সহ এখানে চলে আসে। ততক্ষণ আলো ফুটে গিয়েছে। খুবই কৌশলে তারা একটা পালকির ভেতরে মেয়েটাকে ঢুকিয়ে সেখান থেকে তার নিয়ে আসে। এই খবর বাইরের মানুষজন জানতে পারেনি, কারণ একটা কথা বলেছি না, যে যারা দুর্বল তারাও চায় যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তির আশপাশে থাকতে, সে পছন্দ করুক বা না করুক তারপরে তার সেবা করতে, তার প্রতি লয়াল থাকার জন্য, লয়াল থাকার জন্য তারা সবকিছু করত। কারণ তারা বিশ্বাস করত যে সেই ব্যক্তি তাদেরকে যে কোনো বিপদে আপদে সবসময় দেখে রাখবে। এবার ওই মেয়েকে আনা হলো। এখন তো অবস্থা খুব খারাপ। দূর থেকে একজন পণ্ডিত এলেন, পণ্ডিতকে নিয়ে আনা হলো রাতের বেলা। পণ্ডিত রাতে বেশ কয়েক প্রহর কষ্ট করলেন, কিন্তু তারপরে কোনো ফল মেলেনি। পরবর্তী আরেকজন পণ্ডিত নিয়ে আনা হলো, সেই পণ্ডিতও তার মতো চেষ্টা করলো, ফল মেলেনি। কিন্তু ততদিনে আবার আমাদের এই পুরোহিত এখানে এসে পৌঁছে গেছেন এবং পুরোহিত এস্টাবলিশ হচ্ছেন ধীরে ধীরে। পুরোহিত কিন্তু বুঝতে পারেননি যে অন্দরমহলে রাতের বেলা প্রায় কিছু ঘটনা ঘটে। পুরোহিত ধীরে ধীরে এস্টাবলিশ হচ্ছে, বছর গড়িয়ে গেল, পুরোহিত এস্টাবলিশ হলো, জমিদার সাথে তার সম্পর্ক ভালো হলো। এবং এরপরে জমিদার অন্দরমহলের এই কথাটা পুরোহিতকে জানায়। তারপরে যে পুরোহিত সেই ব্যবস্থা নেয়, তা হচ্ছে সেই সাত তান্ত্রিক, তাদের বলি, তাদেরকে কাঠামোর মধ্যে বেঁধে রাখা, অর্থাৎ ডাল বা খুঁটি পুঁতে সেই ডাল বা খুঁটির সাথে বেঁধে তাদের চোখ বেঁধে রাখা, তাদের কানের মধ্যে রুই, অর্থাৎ রুই মানে শুই না, রুই মানে সুতা, সেই সুতা ঢুকিয়ে দিয়ে তাদের কান বন্ধ করে দেওয়া, তাদের মুখের ভিতরে কাপড় ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে ফেলা, এই সমস্ত কিছু তারপরে ঘটে। এবং ওই যে রক্ত যখন যে মানুষের গলা কেটে যে রক্ত নেওয়া হয়, ওই রিচুয়াল অনুযায়ী যে যখন এই ধরনের কাজ শেষ করা হবে, যখন মানে ব্যক্তির রক্ত সম্পর্কে তাদের ধারণা নেই, কারণ ওই রক্তটা হতে হবে পিওর রক্ত, যখন কোন ব্যক্তি এমন কোন রোগে আক্রান্ত হবে যে রোগ দৈব রোগ, তখন তাকে সাফ করবে কেবল তান্ত্রিকের মানে এমন বিশেষ কোন রক্ত। এখন সাতজন তান্ত্রিক কেন, কারণ তারা তো জানে না যে কোন তান্ত্রিক লাগতে পারে, বা আবার সাতজনের মধ্যে সাতজনই ফেল হয়ে যেতে পারে, আবার সেখানে সাত সংখ্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো তারা ওই সাতজনের তখন বলি দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু আরো সময় নিল। আস্তে 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 তান্ত্রিকদের আস্থা দিল, তান্ত্রিকদের দ্বারা থাকতে দিল, এবং ভেরিফাই করে করে যাদেরকে বাদ দেওয়া তাদেরকে বাদ দিয়ে এই সাতজন রাখা হয়েছিল, এবং এই সাতজনকে কৌশলে বলি দিয়ে দেয় পুরোহিত। এখন যখন বিপদে পড়েছে তখন উপায় কি? এখন উপায় হচ্ছে পুরোহিতের গুরুজির কাছে যাওয়া, এছাড়া অন্য কোনো উপায় নেই। এখন মানে জমিদার তাকে অনেক মেরেছে, কিন্তু সে বারবার বলছিল যে আমি যদি যাই আর গুরুজি যদি আমাকে দেখে, সে যে দৃষ্টিতে আমার দিকে তাকাবো ওই দৃষ্টিতেই আমি ধ্বংস হয়ে যাব, বরং এর হাতে মরা আমার জন্য সবচেয়ে বেশি ভালো। এখন জমিদারকে সে ঠিকানাটা দেয় যে ঠিকানায় ওই পুরোহিত অর্থাৎ ওর ওই ওস্তাদকে পাওয়া যাবে। ওই ঠিকানা মোতাবেক প্রথমে একজন লোক পাঠানো হয়, সেই লোককে ফিরিয়ে দেওয়া হয়, তারপরে সরাসরি জমিদার নিজে যায় এবং নিজে যেয়ে সে গুরুজির কাছে নিজের সমস্যার কথা খুলে বলে। এখন গুরুজি তার ওই কথা সমস্যার সমাধান না দিয়ে বলে যে আমাকে তোর বাসায় নিয়ে যা। তখনই তিনি যেহেতু পালকিতে চড়ে গিয়েছিলেন ওই একই পালকিতে, তখন ওই গুরুজি এখানে এসে পৌঁছান। গুরুজি এখানে এসে পৌঁছানোর পরে যখন তিনি দেখতে পান যে তার এই তার স্টুডেন্ট, তার এই শিষ্য যে কৃতকর্ম করেছে, এর ফলাফল যে ঘটতে শুরু করেছে এবং তা যে অতি মারাত্মক হবে, তা তিনি বুঝতে পারলেন। তিনি প্রচন্ড ভর্ৎসনা করলেন তার সেই শিষ্যকে, এবং সেইখানে ওই বেয়াদবের মতো তখন সেই জমিদার বেয়াদবের মতোই গুরুজির কাছে জিজ্ঞেস করেছিল যে এখন বলে ফেলেন যে আমাকে কি করা লাগবে, এখান থেকে আমাকে মুক্ত করে দিয়ে আপনার এই শিষ্যকে নিয়ে এখান থেকে চলে যান, বিনিময়ে আপনাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। এইভাবে কথাগুলো অনেক সময় মানুষের কাছে কিন্তু অপমানজনক, কারণ মানুষ কখনোই কারোর কাছ থেকে এই ধরনের আলাপ আলোচনা বা এই ধরনের কথাবার্তা শুনতে চায় না, বিশেষ করে এরকম আক্রমণাত্মক কথাবার্তা। গুরুজি তার নিজের শিষ্যের সাথে কথা বলার ব্যাপারটা চিন্তা করলেন যে না আমি ওর সাথে একটু কথা বলি। পুরোহিত তখন পুরো ব্যাপারটা খুলে বলে, পুরোহিত যখন পুরো ব্যাপারটা খুলে বলে ঠিক সেই সময় গুরুজি বলল, আরে ওই শয়তান, আরে ওই আহমক, তুই এই কাজটা যে করলি ধরে ওইখানে যে তো সবার আগে ওদেরকে মুক্ত করে দেওয়ার দরকার ছিল, ওদের মুখ আটকে রেখে, ওদের চোখ খোলা রেখে, ওদের কান খোলা রেখে ওদেরকে মুক্ত করে দিলেই আজকে ওরা এখানে এসে তোর পিছনে পড়ত না। কিন্তু আজকে সেই কাজ করিসনি দেখে আজকে ওরা তোর পেছনে পড়ে গেছে। এখন তুই এখান থেকে বাঁচবি কিভাবে বল? তোরা তো বাঁচা কিন্তু কোনো উপায় নেই। এখন সেই সময় সেই পুরোহিত তার গুরুজির পায়ে ধরে বসে, সে তার গুরুজির কাছে বারবার চিৎকার করে কান্না করে হেল্প চাচ্ছিল। এবং এই ভালো মনে মানুষের গুরুজি সে তখন ডিসাইড করলো যে ঠিক আছে, যা ঘটনা ঘটে গেল তাহলে আমি এক কাজ করি, আমি এমন কিছু কাজ করি যার বদলতে হয়তো তোমরা মাফ পেতে পারো, মানে যার বদলতে হয়তো তোমরা কি মানে আমরা তো বলছি মাফ, তিনি বলেছেন যে যার বদলতে হয়তো তোমরা মুক্তি হতে পারো, মানে মুক্ত হতে পারো। এবার গুরুজি একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করলেন, যে অনুষ্ঠানে শুধুমাত্র পুরোহিত থাকবে এবং থাকবে জমিদার, এবং সেই অনুষ্ঠানে আগুনের সামনে তারা তিনজন বসল, যেটা হচ্ছে ওই একটা আচার নীতির মতো, মানে ওই আচার বা রীতিনীতি। সেইখানে যে পুজোটা হচ্ছিল, এই পুজো হওয়ার মাঝে মাঝে কিছু সময় পর পর আগুনের মধ্যে কখনো ঘি অথবা কখনো ধূপ বা অন্য জিনিসপত্র মানে আগুনের ভিতরে দেওয়া হচ্ছিল। ওই সময় গুরুজি হঠাৎ একটা কথা জিজ্ঞেস করলেন জমিদারের উদ্দেশ্যে, তোমার মেয়ের আসলে কি হয়েছিল তুমি কি কখনো কাউকে বলেছিলে? জমিদার তখন বলল, আমার মেয়ে কি হয়েছে না হচ্ছে মানে আমার মেয়ের শরীর খারাপ ছিল, আমার মেয়েকে সুস্থ করার দায়িত্ব এই পুরোহিতের দায়িত্ব ছিল, সেই কাজ করেছে, ব্যাস এইটুকুই তো। তখন গুরুজি বলল, না তুমি আমার সামনে মিথ্যা বলো না, তুমি যদি আমার সামনে মিথ্যা বলার দুঃসাহস করো তাহলে আমি তোমাকে অন্তত সত্যটুকু বলে দিব, আর সেই সত্যটুকু বলার পরে তুমি তা লুকোতে পারবে না। আর এই যে তোমার এত হিংসা, এত ক্ষোভ, এত ক্রোধ আর এত অহংকার, আর ধুলোয় মিটতে সময় লাগবে না, কারণ আমি তোমার ধ্বংস দেখতে পাচ্ছি। আমি এইটুকু তোমাকে বলে রাখছি, যাই করা হবে না তা হবেই, কিন্তু তারপরও তোমার ধ্বংস বা তোমার বিনাশ আসন্ন, তুমি তাদের হাতেই মরবে যাদেরকে নিয়ে তুমি খেলা করার চেষ্টা করছো। জমিদার তখন সেখান থেকে উঠতে যখন যায়, মানে উঠে যাবে সেই মানে মানে সে প্রচন্ড রেগে গেল, মানে তার অহংকারে লেগেছে, কিভাবে একজন গুরুর মতো লোক মানে গুরুজন কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে পারে। কিন্তু সে যখন উঠে যাচ্ছে গুরুজন তখন তাকে বসতে বলল, এবার খুব জোরেই। যখন তাকে বসতে বলল জমিদার তো ঘুরে তাকিয়েছে, মানে তার হয়তো অন্য কোন ইন্টেনশন ছিল, কিন্তু তখন সে গুরুজন বলল, তোরা তো বড় দুঃসাহস, তুই চাচ্ছিস আমার গায়ে এসে লাথি মারতে, তুই এক কাজ কর, এক পা আগাত দেখি। যখন সে কথাটা বলল এখন জমিদার না নড়তে পারছে না, বাস্তবে সে ওইখানে নড়তে পারছে না। জমিদার আসলে মানে চেয়েছিল যখন যে দ্বিতীয়বার যখন তোকে ডাক দিল, সে চেয়েছিল ওই গুরুজনের গায়ে যে লাথি মারতে। এই থটটা বা এই মনের খবরটা কিভাবে জানি গুরুজন পেল, এটা আসলে ওই সময় খুব ভাবতে পারেনি দুজনের ভিতরে একজনও। গুরুজন তখন তাকে উদ্দেশ্য করে বলছিল, এত অহমিকার, এত অহংকারের গরিমা তোমার, তোমার এত দুঃসাহস, আমি যদি এখন চাই তোমাকে এইখানে দাঁড় করিয়ে রাখতে পারবো, তোমাকে পাথর বানিয়ে দিতে পারবো, অথবা তোমাকে বিছানায় ফেলে দিতে পারবো বোবা বানিয়ে, নিজের ময়লায় নিজের মলমূত্রে মেঘের পরে তোমার দিন কাটবে, শেষে যে তোমার মৃত্যু আসবে, কিন্তু তা আমি তো কখনোই করব না। যে জ্ঞান আমার রয়েছে সেই জ্ঞান আমার দান, তা আমি কখনোই বৃথা নষ্ট করতে পারি না। এরপরে তিনি বললেন, বস। এবার জমিদার যখন এই বসা কথাটা শুনল, সে কিভাবে জেনে নিজে নিজে বসে পড়ল, বসে পড়ল কিন্তু সে সেখানে। এবার গুরুজন যে কথাটা বলতে লাগলো তা হচ্ছে যে সাত জনকে এখানে বলি দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় তুমি তোমার মেয়েকে সুস্থ করার চিন্তা করেছ, তোমার মেয়ের ভেতর থেকে সেই রাক্ষসীকে সরানোর জন্য, কিন্তু তুমি কখনো ওর অন্য কোনো পন্থাকে কখনোই একবার পরখ করে দেখনি। তুমি চাইলে দেবীদের সাথে কথা বলতে পারতে, তুমি চাইলে দেবের সাথে কথা বলতে পারতে, তুমি চাইলে আরো অনেক বড় পণ্ডিতের কাছে গিয়ে আর অন্য কোনো মাধ্যমে তুমি এর চেয়ে বড় কাজ করতে পারতে, কিন্তু তুমি কেন শুধুমাত্র এই পথের দিকে এগোলে? আমার এই শিষ্য বলেছিল বিধায়, আমার এই শিষ্যের কথা তোমাকে শুনতে হয়েছে কেন? কেন সব সময় তুমি চাও তোমার কথা মতো, তোমার ইচ্ছা মতো সব সময় তা হোক এবং দ্রুততম সময়? তোমার মেয়ে সে ছোট্ট বয়স থেকেই রাক্ষসী, সেটা তুমি লুকিয়ে রেখেছিলে, কাউকে দেখতে দাওনি। ওর হাতে যে কাপড় থাকত সে কাপড়ের নিচে লুকানো থাকত ওর হাতের নখগুলো, ওর যে চোখের রং বদলে যেত সেটা তুমি খুব ভালো করে জানতে। যখন ও ছোট্ট বাচ্চা ছিল সেই সময় তোমার বুকে কামড় দিয়েছিল, তোমার কাপড়টা খুলে দেখাও দেখি, সেই কামড়ের কারণে তোমার বাম দিকের স্তন সম্পূর্ণ সে বিচ্ছিন্ন করে ফেলেছিল। সে চেয়েছিল তোমার হৃৎপিণ্ডটাকে বের করে খেয়ে ফেলতে। তোমারই মেয়ে রাক্ষস পয়দা হয়েছিল, হবে না কেন? যেইভাবে জুলুম করে গেছ সব সময়, হবে না কেন? পাপ আর অনাচার এর তাই ভা তোমার উপরে আসবেই, কর্মের ফল তুমি পাবেই, কোনো দিক দিয়ে নিজেকে ঠাকাতে পারবে না। এখন নিজের মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই না? তুমি জানতে পেরেছিলে, কেউ তোমাকে বলেছিল, কেউ তোমাকে বলেছিল এমন কোন পুরোহিত আসবে যে পুরোহিত এলে তার কাছে জ্ঞান থাকবে, সেই জ্ঞান ব্যবহার করে তোমার মেয়েকে তুমি সুস্থ করতে পারবে। কে বলেছিল আমি তোমাকে বলি, তুমি গিয়েছিলে উত্তরবঙ্গের দিকে, যখন সেখানে গিয়েছিলে তখন তুমি এক ব্যক্তির সাথে দেখা করেছিলে, সেই ব্যক্তি তখন এক পুরোহিতের এই আমার এই শিষ্যের কথা তোমাকে বলেছিল। তুমি গিয়েছিলে সেই ব্যক্তির কাছে কারণ তুমি চেয়েছিলে তোমার মেয়ে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়, কারণ এই রাক্ষসী তার ভেতরে যে মানে বিচরণ করে বেড়ায়, এই রাক্ষসী যদি বিচরণ করতে থাকে সবসময় তাহলে তো মেয়েকে বিয়ে দিতে পারবে না, বিয়ের রাতেই তো স্বামীকে কাঁচা খেয়ে ফেলবে, তাই না? জানতে তো তুমি অপেক্ষা ছিল, এই জন্য এমনকি সেই ব্যক্তি তোমাকে এটাও বলে দিয়েছিল যে এই পুরোহিত যে জ্ঞান জানে সেই জ্ঞানে তোমাকে সাতজনকে বলি দিতে হবে, বলা হবে যে আরো অন্য পন্থা রয়েছে, কিন্তু তুমি ওই সাতজনকে বলি দেওয়ার ভেতরেই থাকবে, তুমি জিদ ধরে রাখবে যে তোমার সাতজনকে বলি দিতে হবে। তখন পুরোহিত তোমাকে এটাও বলবে ওই সাতজনকে হতে হবে তান্ত্রিক, তুমি সেটা জানতে। এখন তান্ত্রিকদেরকে তুমি কিভাবে নিয়ে আনবে, সেই ব্যবস্থা তুমি করেছিলে, দূরের লোক পাঠিয়ে রেখেছিলে বিভিন্ন বাজার সমূহে, তোমার সেই বাজার সমূহে প্রেরিত লোকেরা বিভিন্ন ধরনের গল্প করত যে এই জমিদারের এইখানে যেই যাক না কেন, যেই তান্ত্রিকই যাক তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করে রাখা হয়। এই যে তুমি চারদিকে লোক লাগিয়ে রেখেছ, এই চারদিকে লোকেরা এগিয়ে আসতে শুরু করলো, কথা বলতে শুরু করলো, ধীরে 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 প্রচার বাড়তে শুরু করলো, তান্ত্রিকরা শুনতে লাগলো এবং তারা এক এক করে দিকে এলো। সাতজনকে তুমি এই আমার এই শিষ্যের মাধ্যমে ওদের বলি চড়িয়ে দিলে। তুমি জানতে না, কিন্তু তুমি এটা জানতে না যে আমার শিষ্য পুরো জ্ঞান ধারণ করেনি, তার ভেতরে সেই পুরো জ্ঞান নেই, সেই পুরো জ্ঞান আমি তাকে দেইনি। আমার শিষ্য মনে করেছে যে শুধুমাত্র ওই অংশটুকু যদি পালন করে কেউ, ওই অংশটুকু পালন করলেই হয়ে যাবে। আমিও জানতাম আমার শিষ্য হয়তো বড় কোনো ভুল করতে পারে, এই জন্য এই জ্ঞানের কিছু অংশ নিজের কাছে রেখে দিয়েছিলাম, যা ফলশ্রুতিতে এখন দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটেছে। তুমি জানতে তোমার মেয়েকে সুস্থ করার জন্য তুমি যত কিছু করা তত কিছু তুমি করেছ, তুমি জানতে ওই লোকগুলোকেও পর্যন্ত লাগিয়ে দিয়ে তুমি এই তান্ত্রিকদেরকে এখানে আনছ। সবকিছু তোমার নিজের তৈরি করা, সবকিছু তোমার নিজের কর্ম, শুধুমাত্র আমার এই শিষ্যের জ্ঞান তোমার মেয়েকে সুস্থ করার জন্য চেষ্ট। হ্যাঁ হয়েছে, তোমার মেয়ে সেই রাক্ষসী তো এখান থেকে চলে গিয়েছে, কিন্তু যে রাক্ষসী এখান থেকে চলে গিয়েছে সেই রাক্ষসী চলে যাওয়ার পরে যা এনে দিয়ে গিয়েছে তা ঠেকাবে কিভাবে? সেই তান্ত্রিক যে তান্ত্রিকের রক্তে তোমার মেয়ের রাক্ষসে পালিয়ে গেল, পালিয়ে গিয়েছে কেন সেটা কি একবার ভেবেছিলে? যখন তাকে তোমরা বলি দাও সেই সময়ও সে চামুন্ডাকে আহ্বান করছিল, চামুন্ডাকে, কারণ যখন তাকে বলি দিচ্ছ সে সব কিছু টের পেয়েছে, সবকিছু। ওই যে সে আহ্বান করেছিল চামুন্ডাকে তার নিজের প্রাণ হারাবার সময়, তার রক্তে তো সেই শক্তিটা মিশে গিয়েছিল, সেই শক্তি মিশে যাওয়ার কারণে সেই রক্ত তোমার মেয়ের গায়ে লাগার ফলে তোমার মেয়ের রাক্ষসী সেখান থেকে পালায়, এই জন্য তোমার মেয়ে এখন সুস্থ, এই জন্য তো সে সুস্থ। কিন্তু তুমি দেখতে পাওনি, তুমি দেখতে পাওনি কি হয়েছিল পরবর্তীতে তোমার অন্ধ মহলগুলোর ভিতরে? একজন আগুনে পুড়ে মরল, আরেকজনের কথা কাউকে বলনি, কিভাবে বলবে? অন্ধমহলের কথা ভেতরে রাখতে হয়তো। আচ্ছা তোমার দ্বিতীয় স্ত্রী কোথায়? তাকে কেন দেখা যায় না, তাকে কেন দেখা যায় না? আমি বলি লুকিয়ে রেখেছো সবার কাছে, আমার কাছে তো লুকোনো নেই। আমি জানি তোমার দ্বিতীয় স্ত্রীর গায়ে আগুন লেগেছিল, সেই আগুন লাগার পরে তার শরীরের এক অংশ পুড়ে গিয়েছিল তোমারই অন্দর মহলের ভেতরে সেই জায়গায়, কিন্তু সেখানে শুধুমাত্র তুমি ছিলে, অন্য কেউ ছিল না। তুমি নিজের হাতে তার মাথায় আঘাত করেছিলে, তুমি নিজে তোমার পা তার ঝরসে যাওয়া গলার উপরে রেখে দিয়েছিলে যাতে সে খুব দ্রুত মারা যায়, দম বন্ধ হয়ে সে মারা গেছে। সেই নারীকে তুমি নিজেই তোমার এই অন্দর মহলের পেছনের অংশে মাটির নিচে পুঁতে রেখেছ। কেউ জানো না? আমি জানি, আমি জানি। তুমি কিসের বিরুদ্ধে লড়ার চিন্তা ভাবনা করছো তুমি জানো? কিচ্ছু জানো না। যা হচ্ছে তোমার চারপাশে তা হচ্ছে চামুন্ডার ক্রোধ। সে যদি এখানে আসে বাঁচবেই না, তোমাকে কি করবে তার সম্পর্কে তোমার কোন ধারণা নেই। আর তোমার সে মেয়ে, তোমার সেই মেয়ে, তার যে কি হবে আর এই তোমার বংশের যে কি হবে তোমার কোন ধারণা নেই। তোমার বংশ যদি টিকে পর্যন্ত যায় তোমার বংশের প্রত্যেকটা মানুষকে কষ্ট পেতে হবে, কষ্ট, নিরপরাধ প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে। তুমি এই তোমাকে দিয়ে শুরু হবে সব, অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু তোমার চোখের সামনে। কিন্তু আমার তো দায়িত্ব আমার এই পুরোহিত পরিবারের সবার রক্ষা করার, আমার দায়িত্ব তোমার অন্দর মহলে যত নারী রয়েছে যত সন্তান রয়েছে তাদের দায়িত্ব নেওয়া, তাদের বিপদ থেকে দূরে রাখার। কিন্তু তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তারপরে তিনি তার এই টানা কথা শেষ করার পরে তিনি তার পুরোহিতকে মানে সেই শিষ্যকে বললেন, কিছু জিনিস লাগবে, যে জিনিসগুলো যদি খুব দ্রুত ম্যানেজ করা যায় সেই জিনিসগুলো ম্যানেজ করে তারা যাতে সেখানে পৌঁছে যায়, এবং এক বিশেষ প্রক্রিয়া করা হবে, ওই বিশেষ প্রক্রিয়ায় নতুন করে মাটি খোঁড়া হবে, নতুন করে মাটি খোঁড়া হবে যে মাটি তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেইখানে তৈরি হবে একটা মন্দির, মন্দির নয় গর্ভগৃহ, গর্ভগৃহ। এবার সেই পুরোহিত সহ অনেক লোক পরের দিন রাতের বেলা সেই জায়গায় যে উপস্থিত হয়, যদি কারোর মনে না থাকে মনে করিয়ে দিই, তিনটি টিলার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটেছিল মাটি খুঁড়ে। তাদেরকে আগে থেকে খুঁড়ে রাখা মাটির মধ্যে রাখা হয়েছিল। এখন সেই মাটি কিন্তু আগের অবস্থানে রয়েছে। সেই আগের অবস্থান থেকে আবারও মাটি সরানো হল। যখন মাটি সরানো শুরু হয়েছে তখন একদম নির্দেশ ছিল একটাই, কোন রকমের শক্ত হাতল ব্যবহার করা যাবে না। হাত এবং হাত দিয়ে ব্যবহার করা যায় এমন কোনো কিছু যা দিয়ে আবার কোপ দেওয়া যাবে না। ওই সবার লাশ ঠিক ওইভাবে যখন তাদের গায়ে কি ঠেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ওই যে তারা ঝলসে গিয়েছিল, ঝলসে যাওয়ার পরে এখন তো তাদের অবস্থা আরো খারাপ। যখন মাটিগুলো সরানো হয়, কোন কোন দেহে মুখের ভেতরে মাটি রয়েছে, কানের ভেতরে মাটি রয়েছে, কিন্তু সেই দেহের যে মুখের কথা বলছি সেখানে তো কোনো মুখই নেই, কঙ্কাল তো বেরিয়ে এসছে ইতিমধ্যেই, কারণ পুড়ে যাওয়ার লাশ অতি দ্রুত ডিকম্পোজ হয় অতি দ্রুত। এই লাশগুলো তো ভালোভাবে পুড়ে পর্যন্ত নেই, কারো গাল খোলা, কারোর মাথার পেছনের সাইড খোলা, কারোর শরীর বাকি গেছে তাপে, কারোর আবার লিম বাই লিম আলাদা হয়ে পড়েছে। এই অবস্থায় চারপাশে এক এক করে তৈরি হতে লাগলো বেদির মতো, যেখানে তাদেরকে বসানো হবে। কিভাবে? যে বেদি তৈরি করা হলো সাতটা বসার জায়গা, অর্থাৎ আসন। এই আসন ঠিক তাদের পেছনে তৈরি করা হলো চাকরদেরকে দিয়ে। অতি দ্রুত সেখানে সে আসন তৈরি হওয়ার পর এই লাশ ওই খুঁটি থেকে সরানো হয়। কোনো খুঁটি অনেকখানি পড়ে গিয়েছিল, আবার কোনো খুঁটি ভালোভাবে পড়ে পর্যন্ত নেই, কিন্তু লাশের অবস্থা খারাপ। এই ক্ষয়ে পড়তে থাকা লাশ, পুড়ে যাওয়া ক্ষয়ে পড়তে থাকা লাশ, এই সদ্য মাটি সরানো এই জায়গায় ওই এক রাতে ওই বেদির উপরে বসানো সম্ভব ছিল না। তাহলে করণীয় কি? সম্পূর্ণ অংশ ঢেকে দিতে হবে যাতে এখানে রোদের আলো না পড়ে। এমন ভাবে ঢাকা হলো যাতে রোদের আলো ভেতরে না পৌঁছায়, এবং পাহারা বসানো হলো যাতে এখানে মানুষজন না আসে। দূর দূরান্ত থেকে যদি মানুষজন দেখাও যায় তাদেরকে খেদিয়ে দেওয়া হলো। পরের দিন রাতের বেলা প্রত্যেকের পেছনে আসন বিছানো, এবং সেই আসনের উপরে এক এক করে রাখা হলো সেই লাশগুলো। তাদেরকে এক কোনো মতে রাখা হলো এমন ভাবে যে তারা তাদের আসনে হেলান দিয়ে আছে। তাদের ডেড বডির যে অংশগুলো রয়েছে এখন, ওই অংশগুলো ওইভাবে রাখা। এই কাজ চাকরদেরকে দিয়ে করানো হয়েছিল। যখন আসনে তারা বসল, এই আসনে বসার পরে এবার পুরোহিতের হুকুমে চারপাশে আরো খোঁড়া হল গর্ভগৃহ তৈরি করার জন্য, এবং সেই দিন গর্ভগৃহের কিছু অংশের কাজ তৈরি হয়ে গেল। তারপরে পুরো গর্ভগৃহ ধারণ বাকি তিন দিনে। গর্ভগৃহ ধারণ মানে গর্ভগৃহ তৈরি হওয়ার পর সেই গর্ভগৃহের ভেতরে প্রবেশ করেছিল সেই পুরোহিতের গুরুজন। তিনি ভেতরে প্রবেশ করেন। তিনি ভেতরে অনেকক্ষণ ছিলেন, কেউ জানে না ভেতরে কি হয়েছে, কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর থেকে বিকট বিকট শব্দ, অতি নারকীয় নারী কণ্ঠের হাসি, আর অতি নারকীয় পুরুষদের বজ্রকণ্ঠ। কিন্তু সবচেয়ে বেশি ছাপিয়ে উঠেছিল যখন তিনি গর্ভগৃহে প্রবেশ করেছিলেন, সেই শব্দ তৈরি করা গর্ভগৃহে। কিছু সময় পরে সবাই শুনতে পায় ঝনঝন ঝনঝনের শব্দ, আকাশ থেকে কে জানি খুব দ্রুত দৌড়ে নামছে, যেন আকাশে দৌড়াবার মতো জায়গা রয়েছে, শূন্যে যেন কোনো সেতু বহমান, সেই সেতু বেয়ে দৌড়ে কেউ নিচে নেমেছে দৌড় দিয়ে। এর কিছুক্ষণ পরে তারা শুনতে পায় নারী কণ্ঠের এক নারীপ্রিয় হাসি। ওই গর্ভগৃহের খবর আর ভেতরে কি হচ্ছিল তা কেউ জানে না, কেবলমাত্র গুরুজন সেখানে। ওই গর্ভগৃহ থেকে গুরুজন বেরিয়ে আসেন, আর অনেক পরে উনি একদম বিধ্বস্ত, একদম কাহিল, কিন্তু তারপরে তিনি বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে শুধুমাত্র একটা কথা বলতে পেরেছিলেন, এইবারের মতো রক্ষে, এইবারের মতো রক্ষে, এইবারের মতো রক্ষে। তিনি বাবা বলেছেন যে এবারের মতো রক্ষে, কিন্তু তিনি পরবর্তীতে বলেছেন এইবার রক্ষে হলেও যেদিন জমিদারের মৃত্যু হবে তারপরে শুরু হবে আরেক সিলসিলা, সেই সিলসিলার পতন হবে তখন যখন জমিদারের এই মেয়ের মৃত্যু হবে। প্রত্যেক মৃত্যুর পর পরে সিলসিলা বদলাতে থাকবে এবং পুরো গোষ্ঠী, পুরো বংশকে এই সিলসিলা এর পরবর্তীতে যা হতে থাকবে তার জন্য সাফার করতে হবে। এটা কিন্তু পুরোহিতের সেই গুরুজন বলে দিয়েছিল এবং গুরুজনের তত্ত্বাবধানে তিনি যখন ছিলেন সেখানে উপস্থিত তখন সেই বিয়ে হয়ে যায়, বাকি সবকিছু হয়। কিন্তু ওই যে গর্ভগৃহ তৈরি করা হয়েছে, ওই গর্ভগৃহকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যেটা গুরুজনের নিজস্ব মাস্টার প্ল্যান ছিল, তা হচ্ছে ধীরে 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 একটা সময়ে যাতে এই জায়গাটা বনে জঙ্গলে আগাছায় পরিপূর্ণ হয়ে এই পুরো গর্ভগৃহকে যাতে দেখানো যায়। তিন টিলার মধ্যবর্তী স্থানে একটি গর্ভগৃহ রয়েছে, মানুষজন এখানে এমনিতেই যাবে না কারণ এই জায়গাটা এমনিতেই দুর্গম। এই দুর্গম জায়গা দেখেই তার পুরোহিত মানে তার সেই শিষ্য সেই দুষ্কর্ম করেছিল। মনে হয়তো আপনাদের অনেক প্রশ্ন, বিশেষ করে একটা, আমি জানলাম কিভাবে? বলছি আমি, একদিন রাতের বেলা, এই অল্প কয়েকদিন আগে ওই রাতের বেলা দিগন্তের তারা এসেছিল রাস্তায়, মূল রাস্তায়। ওই মূল রাস্তায় সে যখন দাঁড়িয়ে ছিল সে তখন আমাকে বলছিল যে তোমার এই এলাকার আশপাশ পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক। আমি বললাম যে হ্যাঁ, জীবনে অনেক বেশি পরিবর্তন আসে আমাদের সবার, এই জায়গাগুলোরও তো পরিবর্তন হয়। তখন সে আমাকে বলল, আমি এক জায়গার খবর জানি, যে জায়গাটা কালের পরিবর্তনে বদলে গেছে পুরোপুরি, কেউ জানেও না। আমি এসছি তোমার কাছে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি যে জায়গায় তোমাকে নিয়ে যাব সেই জায়গায় যাওয়ার আগে তোমাকে আমি জানাতে চাই কেন। তখন দিগন্ত তারা আমাকে একটা পরিবারের কথা বলে, সেই পরিবারের সাথে আমার কখনো দেখা হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, হবে ওনার। দিগন্ত তারা আমাকে শুধু এটুকুই বলেছিল যে তারও সন্তান জন্ম নেবে, তাদের সন্তান তাদের পেটে রয়েছে, সেই মায়ের পেটে, কিন্তু সেই সন্তানকে মারার জন্য, সেই সন্তানকে খুন করার জন্য কিছু শক্তি চারপাশে ঘুরছে, যে শক্তিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, নিঃশেষ করা সম্ভব নয়। আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় তুমি শুধু চাবে আমার জন্য, অন্য কারোর জন্য না। আমি জিজ্ঞেস করলাম কোন জায়গায়, তখন সে বাংলাদেশের সেই এলাকার ঠিকানাটা আমাকে দিল এবং ঠিকানাটা দিয়ে সে আমাকে বলল, তোমাকে যাওয়ার পথে আমি সব কথা শোনাব, তুমি কি চাও, তুমি কি চাও যেতে? তখন আমি বললাম হ্যাঁ আমি যাব। এবং সে আসার পথে সে আমাকে এই এখন পর্যন্ত যা শুনেছেন তাও বলেছে এবং এর পরে কি ঘটেছে সেইটাও বলেছে সে আমাকে। এখন আমি যে জায়গাটা এসে নামলাম, প্রথমে বাস থেকে পরবর্তীতে আপনাকে ওই অটো গাড়িতে উঠতে হবে, এবং সেইখান থেকে যখন অটো গাড়িটা আমাকে রাস্তায় নামিয়ে দেয় একটা নির্দিষ্ট বাড়ির সামনে, মানে নির্দিষ্ট এলাকার সামনে, ওই ওদিক দিয়ে আবার আমাকে যেতে হবে সোজা মূল রাস্তা থেকে। এই সোজা রাস্তার একটা মেঠো পথ। এখন যখন ওই গাড়ি থেকে আমি নামলাম, ওই অটো থেকে যখন আমি মেঠো পথের সামনে দাঁড়ালাম, অপেক্ষা করছিলাম যে দিগন্ত তারা যদি আসে তাহলে আমি চলবো, তো আমি বুঝতে পারলাম যে সে এসছে এবং আমি চলতে শুরু করলাম। সে আমাকে দিক দেখাচ্ছিল এবং আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমি যে সামনের দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তখন সে আমাকে বলেছিল যে ইতিহাসের কথা তোমাকে আমি বললাম, এই ইতিহাস তোমার পায়ের নিচে মাটির উপরে ঘটেছে আজকে থেকে কয়েকশো বছর আগে। তুমি যখন হাঁটছ এই জায়গার উপরে, এই জায়গা আগেও এমন ছিল, এখনো হয়তো এমন নয়, কিন্তু ইতিহাস এখানে কদম ফেলেছে, সেই লোকেরা এখানে হেঁটেছে, তুমি সেদিক দিয়ে এখন যাচ্ছ। ওর সাথে আমি হাঁটছি, ও আমার থেকে একটু দূরে দূরে, ও আমাকে দেখিয়ে দিল একটা ছোট্ট মানে নদীর মতো অংশ, মানে নদীর সাথে হয়তো কানেক্টেড ওই জায়গাটা, কারণ আমি জানি না মনে হয়েছিল, কিন্তু সে আমাকে বলেছিল যে ঠিক এই জায়গাটাতে ওই সময়ে মানুষজনকে দাহ করা হতো, ওই পানি যে জায়গাটা এখন সেটা আমাকে বলল। আমি যখন দিগন্ত তারার সাথে চলছি আমি বুঝতে পারছি যে আস্তে আস্তে জায়গাটা উঁচু হচ্ছে, মাটিরই পথ, মেঢ পথ, রাস্তা উঁচু হচ্ছে এটা স্পষ্ট বুঝতে পারছি। আমি যত সামনের দিকে এগুচ্ছি তত বেশি জঙ্গল, তত জঙ্গল আরো বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত জায়গাটা খোলামেলা। কিন্তু এটুকু বুঝতে পারলাম যে আগামী 4-5 মিনিটের ভেতরে আমার সামনে বিশাল ঘন জঙ্গল পড়বে এবং জায়গা উঁচু হচ্ছে, কিন্তু বলে রাখলাম যখন আরো একটু 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 করে সামনে দিকে এগুচ্ছি তখন আমি দিগন্ত তারাকে বলছিলাম যে তুমি কি আমাকে ওই গর্ভগৃহের দিকে নিয়ে যাচ্ছ, কারণ আমার মনে হয় যে তুমি ওই আমাকে যে কথাটা বললে তাদেরকে গর্ভগৃহের ভেতরে মানে একটা নতুন করে গর্ভগৃহ তৈরি করে তাই সেই লাশগুলোকে ওই গর্ভগৃহের ভেতরে আসনের উপরে রাখা হয়েছে, তুমি কি আমাকে ওই ঘরে নিতে যাচ্ছ? দিগন্ত তারা বলল হ্যাঁ। বললাম কেন? দিগন্ত তারা আমাকে বলল কারণ ওই ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে তুমি আর সবকিছু ধ্বংস করতে পারবে তুমি, অন্য কেউ পারবে? আমি তো চিনি তোমাকে। আমি বললাম ঠিক আছে, এখন এই যে উঁচু নিচু জায়গাটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আমার সামনে একটা জঙ্গল পড়লো এবং যে জঙ্গলে আমি প্রবেশ করার সময় আমি একজন নারীকে বসে থাকতে দেখলাম। নারীটা দেখতে কালো, হয়তো অনেক আগে বিয়ে হয়েছে, নারী বলাও ভুল হবে, বিয়েটার বয়স 12 কি 13 বছর। মেয়েটা দেখতে কালো, শাড়ি পরে সে ওইখানে বসে রয়েছে। এখন যখন আমি তাকে বসে থাকতে দেখলাম তখন আমার কেন জানি মনে হলো যে তাহলে কি এই জায়গাটাও বা এখানেও মানুষকে দাহ করা হতো। তখন আমি আবার দিগত তারাকে পেছনের দিকে, যেহেতু আমি ওর পেছনে চুটছি, তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল যে তুমি যেখানে পা রাখো না কেন কোথাও না কোথাও কাউকে না কাউকে হয়তো আপন করা হয়েছে, নয়তো তার দাহ হয়েছে সেখানে, মানে সৎকার। এবার একটা জায়গায় যে আমি নিজে নিজে থামলাম, আমি নিজে নিজে থামলাম আসলেই, এবং আমার চোখের সামনে যে দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম সেই দৃশ্যের কথা আমাকে আপনাদেরকে বলতেই হবে, কারণ আমি চাঁদ দেখতে পাচ্ছি। চাঁদ সে আকাশের এক পাশে থাকলো, তার আলো আমি সামনের দিকে যেদিকে তাকিয়ে রয়েছি ওই সামনের জায়গাটাতে, আমি হচ্ছি এই মুহূর্তে অনেক উঁচুতে এবং সামনের জায়গাগুলো নিচু জমি, এই নিচু জমির উপরে খুব সুন্দরভাবে আলো পড়ছে চাঁদের, খুবই সুন্দরভাবে, আর আমি সেই জায়গাটা দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। কিন্তু অত্যন্ত ঘন জঙ্গল, ঘন বন জঙ্গলে ভরা। দিগন্ত তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, কখনো আমি খেয়াল করিনি। সে আমাকে জিজ্ঞেস করল পরিবেশ তোমার দেখতে খুব সুন্দর লাগে? বললাম হ্যাঁ, তুমি তাকিয়ে দেখো, এখন এই দেশ পাবে কই? এই দেশ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই যা স্মৃতি আছে তত স্মৃতিগুলো নিজের ভিতরে রাখাই উত্তম। দিগন্ত তারা তখন আমাকে সরাসরি বলল আমরা এখন সেইখানে, যেই জায়গার ইতিহাস আমি তোমাকে বলেছি। তোমার পেছনের দিকে তাকাও, একটা ছোট গাছ, যে গাছটা বড় হচ্ছে মাত্র 2 তলা সমান পরিমাণে, এই গাছ, এই গাছ এখন যেখানে ঠিক সেইখানে ছিল জমিদারের সেই ঘর, জমিদারের সেই ঘর এখন কোন রকমের হদিসি নেই, কেউ বলতে পারবে না। কিন্তু তুমি সামনের দিকে তাকাও, কি দেখতে পাও? কিছুই না। আমি ওকে বললাম যে আমি তো কিছুই দেখি না। তখন সে একটু ইশারা দিল সামনের দিকে এবং ইশারা দিয়ে সে আমাকে বলল ওই যে দেখা যায় গর্ভগৃহ। এবং সে যখন এই কথাটা বলল যেদিকে ইশারা দিল সেদিকে আমি তাকালাম, স্পেসিফিকলি চাঁদের আলো, কারণ ওই জায়গা তো ভালো করে দেখা যাচ্ছে, ওই জায়গাটা একটু বেশি ঘন এবং এটা তখনই পসিবল যদি ওই যে গর্ভগৃহ তৈরি করা হলো এর পরবর্তীতে মাটি সেখানে জমে 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 গাছপালা হয়তো তৈরি হয়ে গেছে। আমি সেটা বুঝতে পারলাম এরপরে দিগন্ত তারা আমাকে ইশারা দিল টিলার দিকে। ওই যে দেখো টিলাগুলো, এক দুই তিন। যখন এই টিলা সে আমাকে দেখালো তখন আরো বেশি বুঝতে পারলাম যে দিগন্ত তারা আমাকে কেন এই টিলা এবং সেই কথাটা বললো, কারণ এই তিনটা টিলা কিভাবে তিনটা টিলা। আমি ভালো করে তাকালাম এবং আসলে আমার চোখের সামনে তিনটা টিলা পড়লো এবং সেই তিনটা টিলার মধ্যবর্তী জায়গায় অনেক জায়গা, অনেক মাঝখানে এই জায়গাটা বিশাল। তখন দিগন্ত তারা আমাকে বলল, এই হচ্ছে গর্ভগৃহ আর এই হচ্ছে সেই তিনটা টিলা। এখানেই এসেছিল চামুন্ডা, হয়তো এসেছিল বা আসেনি, বাকিটা তোমার হাতে। যদি তুমি নিচে নামো আমি তোমার সাথে থাকব। আমি শুধু এটাই চাই যে তুমি এদেরকে এখান থেকে মুক্ত করো। আমি বললাম, কাদেরকে? দেখতে তারা আমাকে তখন বলল, থাকনা বাদ দাও, যদি প্রবেশ করতে পারো যাই আছে তা শুধু চুমা করে ভেঙে ফেলো, আর কিছু লাগবে না। তখন আমি ওই ভেতরে প্রবেশ করব কি করব না, করব কি করব না, এই মারাত্মক দ্বিধাদ্বন্দ্বের ভেতরে, তখন আমি এই মারাত্মক দ্বিধাদ্বন্দ্বের ভেতরে। কিন্তু আমি ওই যে গর্ভগৃহের যেখানে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার তো খুঁজে পাচ্ছি না আমি, কেন অন্য মানুষও খুঁজে পাবে না। কিন্তু দিগন্ত তারা আমাকে সেই প্রবেশদ্বার খুঁজে দিয়েছিল আর আমি সেই প্রবেশদ্বারে এক বিশাল আকারের পেন্টাগ্রাম দেখতে পাই, বিশাল আকারের পেন্টাগ্রাম। এই রবিবার মিডনাইট হররের ওই চ্যানেলে শুনতে পাবেন এই ঘটনার পরবর্তী অংশ, পরবর্তী অংশ, পরবর্তী অংশ, পরবর্তী অংশ, পরবর্তী অংশ, পরবর্তী অংশ, পরবর্তী অংশ।